নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। গতকাল আমরা সম্পূর্ণ করলাম আমাদের ছ বছর, অর্থাৎ ছটা বছর ধরে তোমরা কিন্তু নিয়মিত থ্রিলার ল্যান্ডে গল্প শুনতে আসছো। এই সুদীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও তোমাদের থেকে ঠিক এরকমই সাপোর্ট পাব। আমাদের এই ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিন্তু একটা মেগা প্রজেক্ট লিস্ট অ্যানাউন্স করেছি, সেখান থেকেই আজকের প্রথম উপস্থাপনা, তোমাদের সবার প্রিয় সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের গল্প উডব্রিজ শহরে। আজ একেনবাবুর ভূমিকায় থাকছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র খণ্ড ৪ থেকে। বইটার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে, অবশ্যই চেক আউট করে নিও। গল্প শুরু করবার আগে বলে রাখি যথারীতি, যদি প্রথমবার গল্প শুনতে এসে থাকো বা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, কি করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্রী সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের গল্প উডব্রিজ শহরে। বৃহস্পতিবার বিকেল বেলায় দীপেনের একটা ফোন পেলাম।
কাল বিকেলে প্রমথকে নিয়ে চলে আয়, একা একা বড্ড বোর হচ্ছি রে।
দীপেনের পরিচয়টা আগে দিই, আমাদের যাদবপুরের বন্ধু, ক্যালটেক থেকে পিএইচডি করে ইউসি বার্কলে মানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে পড়াত। মাস ছয়েক হল রাটগার্সে এসেছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে। রাটগার্স নিউ জার্সি স্টেট ইউনিভার্সিটি, ইউসি বার্কলের মতো অত নাম নেই। এসেছে এই আশায় যে কয়েক বছরের মধ্যে ফুল প্রফেসর হয়ে যাবে। ওর বউ দীপান্বিতা এখন দেশে, পুজো শেষ হলে তবে ফিরবে। দীপেন একেনবাবুর কথাটা জানত না, বলতেই বলল,
তাহলে তো আরো ভালো, আমার চারটে বেডরুম, কোনো সমস্যা নেই, আরামেই থাকবি এখানে। বিচিত্রা ক্লাবের পুজো নাকি খুব বড় হয়, সবাই মিলে সেখানে যাব তাহলে। আমি কিন্তু তোদের সবার নাম রেজিস্ট্রি করে ফেলছি।
রেজিস্ট্রি মানে? বারোয়ারি পুজো নয়,
সবাই আসতে পারে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। এত ভিড় হয় এখানে যে আগে থেকে কতজন আসছে না জানলে সামলাতে পারে না। রান্নাবান্নার ব্যাপার আছে তো, খাবার যাতে নষ্ট না হয় আর কি।
ও বুঝলাম, তা গ্যাঁট গজ্জা কত দিতে হবে?
তো সেটা জেনে তোর কি দরকার? আমি নেমন্তন্ন করতে পারি না?
টিফেন বরাবরই লায়ন হার্টেড। আমার নিউ জার্সিতে বেশি যাওয়া হয় না, সত্যি কথা বলতে নিউ জার্সি আমার কাছে ম্যাদা মারা লাগে, বিশেষ করে ম্যানহ্যাটেনের তুলনায়। একেবারে বেডরুম কমিউনিটি, অ্যাকশন বলে কিছুই নেই। অবশ্য এই সব শুনলে প্রমথটা মুখ বেঁকায়, বলে,
এখানে যেন কত এক্সাইটিং কাজ করিস।
পূজায় নিউ জার্সি যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে উত্তেজিত একেনবাবু।
চলুন স্যার, চলুন, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ব্রুকলিন আর কুইন্সের পুজো তো অনেকবার দেখলাম।
এত আনন্দ কেন? বিনি পয়সায় পুজো দেখা হচ্ছে বলে?
কি যে বলেন স্যার, পুজোয় যাব আর তার জন্য দক্ষিণা দেব না, একটু জানাবেন তো স্যার কত করে দিতে হবে।
ও নিয়ে দুশ্চিন্তা করবেন না, তিনটে টিকিট কিনলে ফোর্থটা পাও, আপনি নিখরচায় যাবেন। একেনবাবু সবসময় রসিকতাটা বোঝেন না, বললেন,
তাহলে স্যার যাবার পথে কফি আমি খাওয়াবো।
দীপেন থাকে রাটগার্স ইউনিভার্সিটির কাছেই হাইল্যান্ড পার্কে। কোন পথ কখন নিতে হবে সেটা নির্ভর করছে কোথায় যানজট বেশি তার ওপর। আমার জিপিএস এর একটা ভালো অ্যাপ রয়েছে, ভিড়ভাট্টা এড়ানোর পথ বাতলায়। তাতে দেখলাম হল্যান্ড টানেল নেওয়াই বুদ্ধিমানের কাজ, সোয়া ঘন্টা মতো লাগলো পৌঁছতে। দীপেনের বাড়ি দেখে আমরা সবাই মুগ্ধ। প্রায় 4,000 স্কোয়ার ফুটের দোতলা বাড়ি, বেডরুমগুলো সব ওপরে, নিচের তলায় অতিথি আপ্যায়নের জন্য বিশাল ড্রয়িং রুম, আপন লোকেদের সঙ্গে গল্পগুজব করবার জন্য যে লিভিং বা ফ্যামিলি রুম সেটাও খুব একটা ছোট নয়, রান্নাঘরের পাশে ব্রেকফাস্টের জায়গা, এছাড়া ফর্মাল ডাইনিং রুম তো রয়েছে, একটা বড়সড় প্যান্ট্রি দিয়ে গ্যারাজে যাবার দরজা, সেখানে ওয়াশিং মেশিন আর ড্রায়ার রয়েছে।
এখানে যারা আগে থাকতেন তারা মনে হয় প্রকৃতি প্রেমী ছিলেন, কারণ পিছনে শুধু ঘাস আর জঙ্গল, আর তারই মাঝে কয়েকটা বড় বড় গাছ, প্রায় 8 একর জমির ওপর বাড়ি, খুব ইমপ্রেসিভ। আমাদের চোখে বিস্ময় দেখে দীপেন নিজেই বলল,
ক্যালিফোর্নিয়ার বাড়ি বিক্রি করে প্রচুর প্রফিট করেছিলাম বুঝলি তো, সেই টাকাতেই এই বাড়িটা কিনেছি একরকম।
নিউ জার্সির এদিকটায় আমার খুব একটা বেশি আশা হয় না। নিউ জার্সির উত্তর দিকে, মানে যেটাকে বলা হয় নর্থ জার্সি, সেখানে কয়েকবার গেছি। লেক ভালহাল্লায় আমার মায়ের এক বন্ধু থাকত, অনেক উঁচু উঁচু টিলা ওই দিকটাতে। এইটা নিউ জার্সির মধ্যিখানে, অর্থাৎ সেন্ট্রাল জার্সি। এদিকটা বেশ সমতল, বহু বঙ্গসন্তান সেন্ট্রাল জার্সি অঞ্চলের বিভিন্ন শহরে থাকে। ভারতীয় উপমহাদেশ থেকে আসা এত লোক এই অঞ্চলে থাকে যে এডিসন টাউনের ওক ট্রি রোডের বাজারটাকে এখন লিটল ইন্ডিয়া বলা হয়। অবশ্য এগুলো সব দীপেনের তথ্য, আমাদের কাছে লিটল ইন্ডিয়া হল ম্যানহ্যাটনের লেক্সিংটন রোডের খানিকটা অংশ বা কুইন্সের জ্যাকসন হাইটসের দোকানগুলো। বিচিত্রার পুজোটা হয় সমারসেটের ইউক্রেনিয়ান কালচার সেন্টারে, জায়গাটা দীপেনের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। গিয়ে দেখি বিশাল পার্কিং লটের সামনে সাইন লাগানো NJPC দুর্গাপুজো, একজন সিকিউরিটি গার্ড গেট পাহারা দিচ্ছে।
খুবই কনফিউজিং স্যার, আপনি বলছেন এটা বিচিত্রার পুজো, কিন্তু পুজোর টিকিটেও তো NJPC লেখা, নাম তো কোথাও নেই।
কিরে, ঠিক জায়গায় এনেছিস তো।
হ্যাঁ, এই ঠিকানাই তো দিয়েছিল আমাকে। কটা পুজো হয় নিউ জার্সিতে? অনেকগুলো, কিন্তু এটাই আমাকে ত্রিদীপ রেকমেন্ড করলো। ও আসছে এখানে।
ত্রিদীপ মানে আমাদের যাদবপুরের ত্রিদীপ?
রাইট, ও এখন এখানে বেশ কয়েকটা ফার্মাসির মালিক।
বাঙালি ব্যবসা করছে শুনলে বেশ ভালো লাগে। আমাদের রক্তে তো শুধু চাকরির নেশা, ব্যবসার কথা ভাবতেই পারি না। কিন্তু ওষুধের দোকানের তো বিশাল বিশাল চেন, তাদের সঙ্গে পাল্লা দেওয়া তো বেশ কঠিন ব্যাপার।
করে তো খাচ্ছে, আর শুধু খাচ্ছেই না, ওর বাড়ি দেখলে তোর মুখ হাঁ হয়ে যাবে।
আর হাঁ হয়ে দরকার নেই, আমার তো মনে হচ্ছে আমাদের হিংসায় জ্বলে পুড়ে মারার জন্যই এখানে ডেকেছিস। আমি হাসলাম বটে, তবে মনের মধ্যে একটা খোঁচা লাগলো। ত্রিদীপটা একটা চির আকাট ছিল, কোনোমতে BSC-তে অত্যন্ত বাজে রেজাল্ট করে ফার্মেসিতে ঢুকেছিল, তবে সেটাও সোজা পথে বোধহয় নয়।
চিরদিনই শুধু গেঁড়ের মতো পড়াশোনা করে গেলি।
প্রমোদর ভাবটা এমন যেন নিজে করেনি। আমাদের সামনে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে লটে ঢোকার অপেক্ষা করছে। গার্ড টিকিট দেখে দেখে গাড়ি ঢুকতে দিচ্ছে, আমাদের টিকিট দেখেও ঢুকতে দিল। দীপেন গেট দিয়ে গাড়ি ঢোকাতে ঢোকাতে বলল,
ঠিক জায়গাতেই তার মানে এসেছি। এখন মনে পড়ছে ত্রিদীপ এই নিয়ে কি একটা জানি বলছিল, কোনো এক টেকনিক্যাল কারণে নাকি NJPC নামটা ব্যবহার করা হয়, কে জানে হয়তো ভুল বলছি।
ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার নিশ্চয়ই।
আমরা পুজোতে এসেছি দীপেনের নতুন হন্ডা CRV চড়ে। আমার পুরনো টয়োটা করোলা তার কাছে একেবারে নস্যি, কিন্তু পার্কিং লটে দেখলাম মার্সিডিস, লেক্সাস, BMW-র ভিড়। না, নিউ জার্সির বাসিন্দাদের টাকা আছে বটে,
এরা বেশিরভাগই নিশ্চয়ই ওই H-1B ভিসার পার্টি।
আমি খেয়াল করেছি H-1B ভিসার লোকেদের ওপর প্রমথর একটা জাত ক্রোধ আছে, কেন সে কারণটা আমার মতে স্রেফ হিংসার। প্রমথর বক্তব্য, এরা পড়াশোনা করতে আসে না, টেক ফার্মে চাকরি নিয়ে আসে, স্বল্প মেয়াদি ভিসা, যে কবছর চাকরি করে ভালো মাইনে পায়, এখানেই নাকি টাকাগুলো ওড়ায়, ধারে দামি গাড়ি কেনে আর ফুটানি মারে। আমি জানি এগুলোর বেশিরভাগই অসত্য, কিন্তু প্রমথকে কে বোঝায়? আসলে কোনো একটা পার্টিতে এক H-1B ভিসাধারী ছেলেকে বলতে শুনেছিল, যারা এখানে পড়াশোনা করতে আসে তারা দেশে সুবিধা করতে পারেনি বলেই আসে। কোনো মতে এদেশে সস্তা একটা গাড়ি কিনতে পারলেই আর কোনো মাস্টারির চাকরি মিললেই ওরা বর্তে যায়, ওরা লাইফের কি জানে। এইটা শোনার পর প্রমথ কি করে রাগ সামলেছিল জানি না, কিন্তু সেই থেকে এই H-1B-দের ও সহ্য করতে পারে না। তবে এটা যে শুধু একজন লোকের মত সেটা ও কিছুতেই মানবে না, কারণ যারা সেখানে ছিল সবাই তাতে সায় দিয়েছিল। ওর শেষের এই কথাটাতে অবশ্য আমি কোনো মতে বিশ্বাস করি না। ওরকম একটা মন্তব্য শোনার পর প্রমথ অন্যদের রিয়াকশন দেখতে দাঁড়িয়েছিল, এটা বিশ্বাস করাও যায় না। তার উপরে আমি একদিন বলতে গিয়েছিলাম যে লোকটা ভুল তো কিছু বলেনি, সেই শুনে আমাকে এই মারে তো সেই মারে। একটা বড় হলে পুজো হচ্ছে, ভীষণ ভিড়। হলঘরে ঢুকে ভাবলাম আড্ডা মারব, কিন্তু সেটা অসম্ভব। একেনবাবুর টানাটানিতে দীপেন আর প্রমথ হলে ঢুকল। আমি দেখলাম বাইরের লবিতে অনেকে দাঁড়িয়ে আছে, সিঁড়িতে বা নিচের চত্বরেও কম লোক নেই। সেখানেই দেখা হয়ে গেল ত্রিদীপের সঙ্গে। ত্রিদীপ কয়েকজনের সঙ্গে আড্ডা মারছিল, আমাকে দেখে একেবারে হই হই করে উঠল। পরিচয় হলো ওর বন্ধুদের সঙ্গে। সবগুলো নাম এখন আর মনেও করতে পারবো না, তবে যাদের সঙ্গে পরিচয় হলো তাদের একজন ছাড়া কেউই এদেশে পড়াশোনা করতে আসেনি, চাকরি নিয়েই এসেছে। অর্থাৎ তাদের সবাই প্রমথর সেই অসহ্য তালিকার গ্রুপের। আমার কিন্তু অবশ্য চমৎকার লাগলো তাদের সঙ্গে আড্ডা দিয়ে। প্রত্যেকেই নিউ জার্সিতে থাকে, তবে বিভিন্ন শহরে। এর মধ্যে একেনবাবু এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। একেনবাবু গোয়েন্দা শুনে সবাই দারুণ উৎসাহিত। এদের মধ্যে জনা দুয়েক দেখলাম একেনবাবুর নামটা জানেন।
আপনি মুনস্টোন মিস্ট্রি ক্র্যাক করেছিলেন না?
যিনি বললেন তার নাম অনিন্দ। ওই দলের মধ্যে একমাত্র তিনি পড়াশোনা করতে এদেশে এসেছিলেন, তবে মাস্টার্স করে আর পিএইচডির দিকে এগোননি। সিএফএ করে একটা ফিনান্সিয়াল কোম্পানিতে চাকরি নিয়েছিলেন, সেখানে ক্লায়েন্টদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট না কি সব জানি করতেন। এখন নিজের কোম্পানি খুলেছেন ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার জন্য। স্টকস আর বন্ডস মানে শেয়ার মার্কেটে টাকা ঢালার ব্যাপারটা আমি আবার তেমন একটা ভালো বুঝি না। এইটুকু বুঝি, ব্যাংকে টাকা জমা রাখলে যতটা সুদ পাওয়া যায় তার থেকে অনেক বেশি পাওয়া যায় ঠিকঠাক স্টক বা বন্ড সময় মতো কিনে বেচতে পারলে। তবে এই ঠিকঠাক আর সময় মতো কথা দুটো খুবই অর্থবহ, উল্টোপাল্টা হলে ফতুর হওয়ারও সম্ভাবনা থাকে।
না না স্যার, আমি একা নই, টিমে বাপিবাবু প্রমথবাবুও আমার সঙ্গে ছিলেন।
কিন্তু বিনয় কাজ দিল না। ওখানে দাঁড়ানো সবাই ওকে চেপে ধরল কিভাবে রহস্যের উদ্ঘাটন হয়েছিল, সেই নিয়ে কিছুক্ষণ গল্পগুজব চলল। এর মধ্যে ক্যামেরা কাঁধে কিশোর বলে একজন একেনবাবুর কাছে একটা কার্ড চাইল। কিছুদিন আগে একেনবাবুকে দিয়ে যে কার্ড বানানো হয়েছে তার থেকেই একটা বার করে দিলেন। কার্ড ছাড়াও ফোন নাম্বার আদান প্রদান করলেন। একেনবাবুর কথা ইতিমধ্যে পুজো মণ্ডপে রাষ্ট্র হয়ে গেছে। বেশ কিছু কৌতূহলী চোখ দেখলাম। অরিন্দম ও তার স্ত্রী কেতকী, অজয় ও অজয়ের স্ত্রী অনিন্দিতা, শৈবাল ও আরও কয়েকজনের সঙ্গে পরিচয় হল। মেয়েদের মধ্যে অনিন্দিতার সঙ্গেই একটু আধটু যা কথা হল। দীপেন দেখলাম ওদের ভালোই চেনে। অনিন্দিতা দীপেনের স্ত্রী দীপান্বিতার সঙ্গে কলকাতায় পড়েছে, সেই সূত্রেই এই দলের সঙ্গে চেনা জানাটা বেশি। শৈবাল আর অনিন্দর স্ত্রীকে অবশ্য দেখলাম না, হয়তো হলের ভিতরে ছিল। মোট কথা, পুজো দেখার চেয়ে আড্ডাটাই বেশি হল। আমাদের প্ল্যান ছিল শনিবারই ফিরে আসা, কিন্তু দীপেন ছাড়ল না।
রাতে আমার সঙ্গে থেকে যা, রোববার ফিরিস,
এমন করে বলল, আর না করতে পারলাম না। রাত্রে খাবার অর্ডার করব ঠিক করেছিলাম। প্রমথ ঘোষণা করল ও রান্না করবে। দীপেন দুবছর হল বিয়ে করেনি, এর মধ্যে যে শুধু রান্নাবান্না ভুলে গেছে সেটাই নয়, কোথায় মশলাপাতি থাকে তাও জানে না। প্রমথ আবার রান্নায় কোনো শর্টকাট করে না, রান্নার প্রতিটা উপাদান ওর কাছে অপরিহার্য। দীপেন দুবার ফোন করল কলকাতায় কোথায় পোস্ত আছে, কোথায় কালো জিরে আছে ইত্যাদি জানতে। ওর বউ দীপান্বিতাকে আমি আবছা চিনতাম, আমার মাসিদের পাড়ার মেয়ে, আমাদের থেকে বছর পাঁচেকের ছোট হবে। পড়াশোনায় খুবই ভালো ছিল, তবে একটু সিরিয়াস গোছের। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করতে এসে দীপেনের সঙ্গে পরিচয়, কিছুদিন প্রেমের পরে বিবাহ। প্রমথ রান্না করছে আর আমাদের আড্ডা চলছে। এ কথা সে কথার পর যাদের সঙ্গে পূজয় দেখা হলো তাদের প্রসঙ্গ এলো। ওদের মধ্যে অজয়কেই দীপেন মোটামুটি চেনে, অন্যদের সঙ্গে উপর উপর আলাপ। বড় বড় সোশ্যাল ফাংশনে ওদের সঙ্গে গল্পগুজব করলেও সামাজিকভাবে তেমন একটা মেলামেশা নেই।
সে কি রে, আমার তো ওদের সঙ্গে গল্প করে দিব্যি লাগলো, আমাদেরই বয়সী, হইচই করা পার্টি।
না আমার ঠিক জমে না।
কেন জমে না?
দীপেন কাটাতে চাইছিল কিন্তু প্রমথ ছাড়ল না।
কেন জমে না? দুম করে একটা স্টেটমেন্ট করলি কিন্তু সেটার ব্যাকআপ করছিস না, ব্যাপারটা কি?
আসলে দীপান্বিতা বিরক্ত হয় ওদের সঙ্গে মিশলে। আসলে বুঝলি তো, ওদের পার্টিগুলো একটু ওয়াইল্ড হয়, মদ টদ খেয়ে কে যে কি করে তার ঠিক ঠিকানা নেই। বিশেষ করে অনিন্দিতা একটু থাকে।
দীপেন লজ্জা পেয়ে থেমে গেল। বোঝা গেল কোনো একটা ব্যাপার আছে যেটা দীপেন বলতে চায় না। তবে প্রমথ তাও কি ছাড়বে?
মদ খেলে একটু আধটু মাতলামো তো সবাই করে,
কিন্তু থাকবে কথাটা বললি কেন?
আসলে অনিন্দিতা দীপান্বিতাকে একটু হিংসে করে, আমরা এখানে পার্মানেন্টলি থাকতে পারছি বলে। অনিন্দিতা দেশে ফিরতে চায় না, কিন্তু অজয়কে তো ফিরতেই হবে এক বছর বাদে, ওদের ভিসার মেয়াদও ফুরিয়ে এসেছে। এটা ঠিক যে অনিন্দিতা একটু ফ্লার্টি, ওই গায়ে পড়া টাইপের, আর দীপান্বিতা ভীষণ কনজারভেটিভ, তাই ও একেবারেই চায় না আমি ওদের সঙ্গে মিশি, সেই জন্যই ওদের পার্টিগুলোতে যাওয়া হয় না। সরি পেয়া, এইগুলো তোদের বলা অনুচিত, তোরা আবার এগুলো রাষ্ট্র করিস না।
পূজোর এক সপ্তাহ বাদেই একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো।
মনে আছে আমাকে? পূজোয় আলাপ হয়েছিল, আমি অনিন্দ।
আরে কি মুশকিল, এক সপ্তাহের মধ্যে নাম ভুলে যাব, এত ভুলো মন নয় আমার। তা কি খবর?
এই উইকেন্ডে কিছু করছো?
বিশেষ কিছু নয়, কেন বলো তো?
আসলে আমি দীপেনকে লাঞ্চে ডেকেছি, ও তো ফোর্সড ব্যাচেলার আর আমি খাঁটি সার্টিফাইড ব্যাচেলার। দীপেনের কাছে শুনলাম তোমরাও নাকি ব্যাচেলার, শুধু একেনবাবু নয়, কিন্তু ওর স্ত্রী তো কলকাতায়, তাই ভাবলাম শুধু ছেলেরা একসঙ্গে বসে দুপুরটা কাটালে কেমন হয়।
লাঞ্চের জন্য আমি এখন নিউ জার্সি ঠেঙাবো? এদের তো তেমন একটা চিনিও না। আমার তরফ থেকে নিস্তব্ধতা লক্ষ্য করেই বোধ হয় অনিন্দ বলল,
আরে শোনো, আমি কিন্তু খারাপ রাঁধি না দীপেন সাক্ষী, জিজ্ঞেস করে দেখতে পারো। সর্ষে দিয়ে ইলিশ রান্না করব, একটা ভালো সাইজের ইলিশ পেয়েছি।
এইরকম প্রস্তাব দিলে তো না করা ভারী মুশকিল ভাই, কিন্তু এত কষ্ট করবে?
এত বড় ইলিশ তো আমি আর দীপেন একা একা খেতে পারবো না, এলে আমার উপকারই করবে।
না, তোমার সঙ্গে কথায় আর পারবো না। আচ্ছা বেশ, আমি প্রমথ আর একেনবাবুকে জিজ্ঞেস করে দেখছি। ইলিশ শুনে একেনবাবু এক পায়ে খাড়া। ফ্রান্সেসকা নেই, তাই প্রমথ মনে হলো একটু নিমরাজি। অনিন্দকে বলে দিলাম, বেশ আমরা যাচ্ছি, তুমি ঠিকানাটা আমাকে টেক্সট করে দিও। রিসলিন নামের এক মিষ্টি জার্মান ওয়াইনের বোতল নিয়ে রওনা দিলাম অনিন্দর বাড়ির দিকে। গার্ডেন স্টেট পার্কওয়েতে উডব্রিজের এক্সিট নিতেই একেনবাবু বললেন,
আরে জ্যাক তো এখানকার পুলিশ চিফ।
জ্যাক?
হ্যাঁ স্যার, ক্যাপ্টেন স্টুয়ার্টের ডিপার্টমেন্টের সার্জেন্ট ছিল, নিউ জার্সির উডব্রিজ শহরে পুলিশ ডিপার্টমেন্টের চিফের চাকরি নিয়ে এসেছিল, আমাকে একবার আসতেও বলেছিল ওর অফিস দেখে যেতে।
যাবেন নাকি?
কি যে বলেন স্যার, কোথায় সর্ষে ইলিশ আর কোথায় ডিপার্টমেন্টের স্যান্ডউইচ।
উডব্রিজ শহরে ছোট্ট ছিমছাম একটা বাড়ি, অনিন্দ ছাড়া আর একটা প্রাণী ওখানে থাকে, অবশ্য মনুষ্য নয়, গোল্ডেন রিট্রিভার। বাড়ির সামনে গাড়ি থামাতেই দৌড়ে গাড়ির পাশে এসে দুপা ভর দিয়ে উঠে দাঁড়িয়ে অন্য দুটো পা গাড়ির দরজায় রাখল, তারপরেই জানলায় মুখ ঠেকিয়ে ভৌ ভৌ করা আরম্ভ করল। পিছন পিছন অনিন্দ এসে হাজির, ওর গলার বকলেসটা চেপে ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলল,
সেট।
সঙ্গে সঙ্গে লক্ষ্মী ছেলের মতো কুকুরটা বসে পড়ল।
স্টে
বলে অনিন্দ এসে গাড়ির দরজা খুলে বলল,
ভয়ের কিছু নেই, খুব ফ্রেন্ডলি, চুপ করে বসে থাকবে যতক্ষণ না জিও বলছি, বললে উঠে এসে সবার আগে আদর খেতে আসবে। কুকুরে ভয় পাও না তো?
আমি কুকুরে ভয় পাই না, আর প্রমথর বাড়িতে আগে তো কুকুর ছিলই। একেনবাবুও দেখলাম কুকুরে ভয় পান না, আমরা নামতেই দেখলাম কুকুরটা কুঁকু করে মনিবের কাছে অনুমতি চাইছে ওঠার জন্য, গো বলা মাত্র লাফিয়ে ঝাঁপিয়ে আদর করে একেবারে অস্থির। আমি ওকে একটু আদর করে বললাম, কি নাম ওর?
খুশ।
সত্যি ও নামের মর্যাদা রেখেছে, কিন্তু ও খোলাই থাকে এরকম, কোনো বেড়া তো দেখছি না, পালিয়ে যায় না?
ইলেকট্রিক ফেন্স একটা আছে, তবে ও এমনিতেই এই চত্বরের বাইরে যায় না।
ও আচ্ছা, তা খুব একটা পাহারাদার বলে তো মনে হচ্ছে না।
ঠিকই বলেছ, ওকে এনেছিলাম বাড়ি পাহারা দেবে বলে, কিন্তু কোথায় কি, কেউ এলে এত অভ্যর্থনা করে যেন অতিথি বেড়াতে এসেছে। তবে কিনা ও থাকায় নিজেকে একটু নিঃসঙ্গ কম মনে হয়।
গোল্ডেন রিট্রিভার আমার ভীষণ পছন্দের, ওরা মানে জেন্টল অ্যাজ এ নান, মানে কোথায় যেন পড়েছিলাম।
একদম ঠিক, কিন্তু বড় শেড করে, সোফা থেকে শুরু করে মেঝের কার্পেট পর্যন্ত লোমে ভর্তি, সকাল বিকেল ভ্যাকিউম করতে করতে প্রাণ অতিষ্ঠ হয়ে যায়।
কথাটা ঠিক, আমার প্যান্টেও দেখলাম কয়েকটা সোনালী লোম এর মধ্যেই লেগে গেছে। সত্যি ভালো রাঁধে অনিন্দ, তৃপ্তি করে ইলিশ খেলাম, এছাড়াও ছোলার ডাল, চচ্চড়ি, আরো বেশ কিছু পদ করেছিল। খেতে খেতে গল্প হলো, খাবার পরে কফি নিয়ে বসলাম। দেখতে দেখতে প্রায় ঘন্টা কয়েক আড্ডা হলো। পূজোর সময় যাদের সঙ্গে ভাষা পরিচয় হয়েছিল, অনিন্দর সঙ্গে গল্প করে তাদের অনেক বিশদ পরিচয় পেলাম। দীপেনও এত ভালো করে চিনত না ওদের। অনিন্দর সঙ্গে ওদের সবারই খুব দহরম মহরম। উইকেন্ডে নিয়মিত একসঙ্গে কারো না কারোর বাড়িতে আড্ডা দেয়। এই উইকেন্ডে একসঙ্গে সবাই বাইরে কাটাবে বলে কোথায় জানি গেছে, অনিন্দর একটা কাজ ছিল বলে যায়নি। শৈবাল, অরিন্দম, অজয় সবাই আইটি ফার্মে কাজ করে, কিন্তু কেউই রেগুলার কর্মী নয়, কনসালটেন্ট। কনসালটেন্ট মানে এদের কোনো একটা বিশেষ প্রজেক্টে কাজ করানোর জন্য এদেশে আনা হয়। কনসালটেন্টরা পেনশন, প্রভিডেন্ট ফান্ড বা এদেশের 401k, ইন্স্যুরেন্স ইত্যাদি পায় না। তার বদলে খুব মোটা রকম আওয়ারলি পেয়ে দেওয়া হয়। একদিক থেকে বিচার করলে দুপক্ষেরই লাভ। যাদের ভিসার মেয়াদ এমনিতে কয়েক বছর মাত্র, তাদের পক্ষে চমৎকার ডিল। ওদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল নিঃসন্দেহে ত্রিদীপ, যদি সাকসেস টাকার হিসেবে হয়। একমাত্র ত্রিদীপেরই গ্রিন কার্ড আছে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট। 10 বছর হলো এই দেশে রয়েছে। 8টা খুব চালু ওষুধের দোকান টিকে ফার্মেসির মালিক, এখন ফ্র্যাঞ্চাইজিং বিজনেসে নেমেছে। টিকে ফার্মেসি ব্র্যান্ড নেম নিয়ে আরো অনেকগুলো ফার্মেসি ছোট ছোট শহরে খোলা হচ্ছে। এগুলোর মালিক ভিন্ন লোক, কিন্তু টিকে ফার্মেসির ব্র্যান্ড নেম আর বিশাল ওষুধের স্টক ব্যবহার করতে পারার সুবিধার জন্য মোটা লাইসেন্স ফি ত্রিদীপকে দিচ্ছে। হয়তো আরো অনেক সুবিধা এর সঙ্গে জড়িত, অনিন্দ সবটা জানে না বা বুঝতে পারে না। তবে অনিন্দর কথাবার্তা এইটুকু বুঝলাম যে ও ত্রিদীপকে খুব একটা পছন্দ করে না। সরাসরি অবশ্য কিছু বলল না, কথায় কথায় জানালো ত্রিদীপের স্ত্রী ত্রিদীপকে ছেড়ে চলে গিয়েছে। বলি বোধ হয় একটু লজ্জা পেল।
দেখুন, নানা কারণেই তো একজনকে ছেড়ে আরেকজন চলে যেতে পারে, তাই না?
অস্বস্তিকর প্রসঙ্গ, আমরা তিনজনই চুপ করে গেলাম। এরপর যেটা বলল সেটা আরো কনফিউজিং। ত্রিদীপ খুবই পপুলার, বিশেষ করে মেয়েদের মধ্যে। এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, সেটাই কি ওর স্ত্রীর ওকে ছেড়ে যাবার কারণ? তবে এই নিয়ে প্রশ্ন করাটা শোভন নয়। তবে বন্ধু পত্নীদের ওকে পছন্দ করবার কারণটা পরে স্পষ্ট হল। ত্রিদীপ বেশ কয়েকজন বন্ধুর স্ত্রীকে চাকরি দিয়েছে, অরবিন্দর স্ত্রী, অজয়ের স্ত্রী, আরো দু একজনকে। এমনিতে ওদের ডিপেন্ডেন্ট ভিসা, স্বামীর ডিপেন্ডেন্ট হিসেবে এসেছে বলে। ওই ভিসায় কেউ চাকরি করতে পারে না, অথচ সকলেই কিন্তু ওয়েল এডুকেটেড। দেশে অনেকেই চাকরি করত, রোজগারও মন্দ করত না। এখানে এসে কাজকর্ম না করে বসে থাকাটা সবার পক্ষে বেশ কষ্টকর। তাই ত্রিদীপ ওর কোম্পানিতে সবাইকেই কাজে লাগিয়েছে, কাগজে কলমে অবশ্য নয়, সেটা করা তো বেআইনি। ক্যাশ টাকা দেয় তাই মাইনের বদলে, 2 নম্বরি খাতার নিশ্চয়ই কোনো ব্যাপার টেপার আছে। কিন্তু অল অ্যামং ফ্রেন্ডস, তাই এই নিয়ে কেউ খুব একটা কিছু বলে না। 9 দিন বাদে সোমবার সকালে যে খবরটা পেলাম সেটা একেবারেই অপ্রত্যাশিত। ফোন করেছিল দীপেন, খুব উত্তেজিত শোনালো ওকে।
অনিন্দ খুন হয়েছে।
অনিন্দ মানে? আমাদের অনিন্দ, মানে গত সপ্তাহে তার কাছে খেতে গিয়েছিলাম।
হ্যাঁ সেই।
হোয়াট, তুই শিওর?
একটু আগে লোকাল নিউজে বললো, ওর বাড়ির সামনে থেকে রিপোর্ট করছিল, সকালবেলায় বাড়িতে ওর মৃতদেহ পাওয়া গিয়েছে। যে মেয়েটি অনিন্দর বাড়ি পরিষ্কার করতে আসে সেই ওর বডিটা প্রথমে দেখতে পায়, তবে খুন কিনা সেটা বলেনি। কিন্তু কিন্তু আত্মহত্যা কেন করতে যাবে ও? ফোর্ডের পুলিশ অবশ্য তদন্ত করছে, প্রতিবেশীরা কেউই অনিন্দর সম্পর্কে বেশি কিছু জানে না। পুলিশ ওর পরিচিতদের খুঁজছে যারা অনিন্দর সম্পর্কে কিছু খবর পুলিশকে দিতে পারে।
মাই গড,
অজয়ের কাছ থেকে এক্ষুনি ফোন পেলাম। কিশোর অজয়কে এর মধ্যেই ফোন করেছে। অবভিয়াসলি বন্ধুরা সবাই খুব আপসেট আর ভয়ও পেয়েছে। আচ্ছা, একেনবাবু কি উডব্রিজ পুলিশ ফোর্সের কাউকে চেনেন?
ওদের পুলিশ চিফ কি একেনবাবু চেনেন? তুই এবার দাঁড়া, আমি একেনবাবুকে দিচ্ছি। প্রমথ আর একেনবাবু রান্নাঘরে, প্রমথ কফি বানাচ্ছিল, একেনবাবু সঙ্গ দিচ্ছিলেন। আমি ফোনটা নিয়ে একেনবাবুর হাতে দিয়ে বললাম, অনিন্দ খুন হয়েছে, দীপেন ফোনে আছে।
সে কি স্যার?
একেনবাবু চেঁচিয়ে উঠলেন, তারপর ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন,
স্যার কখন এটা ঘটল?
দীপেন ওপ্রান্ত থেকে কি বলছিল আমি শুনতে পারছিলাম না।
ঠিক আছে স্যার, আমি ওখানকার পুলিশ চিফকে খুব ভালো করে চিনি, আমি এক্ষুনি যোগাযোগ করছি, আগে বাপি বাবুর সঙ্গে একটু কথা বলে নি।
আচ্ছা।
একেনবাবু এরপর কিছুক্ষণ হ্যাঁ হু করলেন, শেষে বললেন,
ভাববেন না স্যার, আমি খোঁজ নিচ্ছি।
কি শুনলেন দীপেনের কাছে?
ডিটেল দীপেনবাবু খুব একটা জানেন না, সকালে টিভিতে শুনেছেন গুলি লেগে মারা গেছেন, পুলিশ এখনো বলেনি খুন না সুইসাইড, দীপেনবাবুর ধারণা খুন।
এমন ধারণার কারণ?
জানি না স্যার, উনি এত আপসেট মানে সেটা প্রশ্ন করিনি, আসলে এগুলো না সামনাসামনি জিজ্ঞেস করাটাই ভালো। কিন্তু তার আগে স্যার আমি মিস্টার জ্যাককে একবার ফোন করি।
জ্যাক মানে ওখানকার পুলিশ চিফ?
হ্যাঁ স্যার, আগেও বেশ কয়েকবার বলেছেন ওর অফিসে যেতে, সুতরাং অভ্যর্থনা নিশ্চয়ই পাব।
বিনি পয়সায় আপনার হেল্প পেলে কোন ছাগল অভ্যর্থনা করবে না?
কি যে বলেন স্যার, মিস্টার জ্যাক কিন্তু সেরকম লোকই নন।
এবার আমার মনে পড়ে গেল জ্যাককে, ক্রু কাট করা দোহারা চেহারা, মাঝারি হাইটের একটা ছেলে, ছেলেই বলছি কারণ আমাদের থেকে একটু ছোটই হবে, ওকে ক্যাপ্টেন স্টুয়ার্টের ল্যাংবোর্ড বলতাম। আপনি কি আজ ওখানে যাবার কথা ভাবছেন নাকি?
আমার ভাবনা তো স্যার শুধু ভাবনা, আপনি হ্যাঁ বললে তবেই না কিছু হয়।
এইটা বলার কারণ আমাদের অ্যাপার্টমেন্টে শুধুমাত্র আমি গাড়িধারী, একেনবাবু তো হার কেপন, মরে গেলেও গাড়ি কিনবেন না। প্রমথ এমনিতে খরুচে, কিন্তু ওর বক্তব্য এক বাড়িতে দুটো গাড়ি থাকার কোনো অর্থ নেই, এই নিয়ে কিছু বললেই বলে,
তোর তো একটা আছে, পেট্রোলের খরচা আমি শেয়ার করব।
আচ্ছা সেটা কি চাওয়া যায়? অবশ্য আমি বিরক্ত হই না, মেহনতের কাজও অনেক করে, রান্না বাজার ঘর পরিষ্কার ইত্যাদি, তার জন্য অবশ্য আমাদের সাহায্য করতে হয়, কিন্তু উদ্যোগটা ওরই, আর ওদের জন্য গাড়ি বার করতে হয় কালে ভদ্রেই। এই ম্যানহ্যাটনের বাইরে যখন যাই, মানে নিউ জার্সি, কুইন্স, কানেকটিকাট এইসব জায়গায়, কলেজ থাকলেও আজ আমার ক্লাস নেই, অর্থাৎ যাওয়ার অসুবিধা নেই। যে প্রমথকে ল্যাব থেকে সরানো যায় না ও দেখলাম যেতে রাজি। একেনবাবু জ্যাককে ফোন করলেন, জ্যাক খুবই খুশি, ও নিজেই নাকি একেনবাবুকে ফোন করতে যাচ্ছিল সাহায্য চেয়ে। আসলে উডব্রিজের ইন্ডিয়ান কমিউনিটি খুবই বর্ধিষ্ণু, ওখানে রাস্তার দুধারে সারি সারি দেশি দোকান, যেখান থেকে উডব্রিজ শহরের প্রচুর আয়, মেয়র থেকে শুরু করে সিটি কাউন্সিলের সবাই ভারতীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। যদি কেউ ভেবে বসে যে ভারতীয় বলে পুলিশ তদন্তে গাফিলতি করছে, তাহলেই ঝামেলা। জ্যাককে তাই মেয়রের নির্দেশ যত দ্রুত সম্ভব ব্যাপারটার নিষ্পত্তি করবার। দীপেনকে ফোন করে বললাম একেনবাবুকে নিয়ে আমরা আসছি, প্রথমে পুলিশ চিফের কাছে, তারপর ওর বাড়িতে ঢু মারব। জ্যাকের অফিসে যেতেই হ্যান্ডশেক করে আমাদের একটা ছোট্ট কনফারেন্স রুমে নিয়ে গেল। ঘরটা ড্রিপ কফির গন্ধে ম ম করছে, প্রচুর ডোনাট আর ডেনিশ পেস্ট্রি সাইড টেবিলে সাজানো। ঘরে ঢুকে জ্যাক একেনবাবুকে বলল,
আপনার সাহায্য আমাদের ভীষণভাবে প্রয়োজন মিসেস সেন, উডব্রিজ পুলিশ গোয়েন্দা ডিপার্টমেন্ট খুবই ছোট, একজন মাত্র ডিটেকটিভ, দুটো মার্ডার কেস নিয়ে ওনার নিঃশ্বাস ফেলার সময় নেই, তার উপর এই মার্ডার, মেয়ার নিজেই খুনটাতে বিশেষভাবে ইন্টারেস্ট নিচ্ছেন। আমি আপনার কথা ওকে বলেছি, উনি চান আপনি কনসালটেন্ট হিসেবে এখানে সাহায্য করুন, তার জন্য যথাযোগ্য পারিশ্রমিক আপনি পাবেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট আপনাকে কত দিতেন তা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত এখানে আমরা যা দিতে পারব সেটা তার থেকে বেশি বই কম হবে না, আর তাছাড়া এটা ম্যানহ্যাটন থেকে অনেক দূরে, তাই একটা কনভিনিয়েন্স অ্যালাউন্সও মেয়ার দেবেন বলে জানিয়েছেন।
কি যে বলেন স্যার, যিনি মারা গেছেন তিনি আমাদের পরিচিত, তার সম্মানেই তো আমি সাহায্য করতাম।
এটা শুধু সাহায্যই নয়, পুরো দায়িত্বই আপনার, আপনাকে আমরা একটা টেম্পোরারি ব্যাজ দিচ্ছি।
জ্যাক একেবারেই প্রস্তুত হয়েছিল, একেনবাবুকে একটা ব্যাজ আর একটা খাম দিল পকেট থেকে বের করে, মুহূর্তের মধ্যেই সব কিছু অফিসিয়াল।
এর মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এই কনফারেন্স রুমটা আপনার টেম্পোরারি অফিস।
একটা কথা ছিল স্যার, বাপিবাবু, প্রমথবাবু আর আমি, আমরা তিনজন মিলেই কিন্তু আমাদের টিম, ওরা কিন্তু আমার কাজের মধ্যে থাকবে, নইলে আমি নেই।
জ্যাক মনে হল এতে একটু প্যাঁচে পড়েছে, তাও শেষমেশ বলল,
ঠিক আছে আনঅফিসিয়াল।
ও তা তো বটেই। ও আর একটা কথা স্যার, আমার তো গাড়ি নেই, আর বাপিবাবুকে তো প্রতিদিন আসতে বলতে পারি না, বুঝলেন কি না।
আপনার সারথি এখানেই আছে
বলে কাকে জানি ইন্টারকমে আসতে বলল জ্যাক। এক মিনিটের মধ্যে গোলগাল বেঁটে মতো একজন ইউনিফর্মধারী কনফারেন্স রুমে এসে হাজির।
হিনি সার্জেন্ট আর্মান্ডো গার্সিয়া। আর্মান্ডোই তদন্ত শুরু করেছিল, এখন থেকে অফিসিয়ালি আপনাকে সাহায্য করবে। যেখানে যাদের কাছে যেতে চান ও আপনাকে নিয়ে যাবে।
জ্যাক একেনবাবু সম্পর্কে আর্মান্ডোকে কি বলেছে জানি না, কিন্তু অত্যন্ত সম্ভ্রম করে সে কথা বলছে দেখলাম। জ্যাক একেনবাবুকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়ে কি একটা কাজে অদৃশ্য হল। একেনবাবু আর্মান্ডোকে বললেন,
আমি তো ব্যাপারটা সম্পর্কে প্রায় কিছুই জানি না, টেলিভিশনে যা বলা হয়েছে সেইটুকুই শুধু জানি। আপনি একটু ব্যাকগ্রাউন্ড দেবেন স্যার?
নিশ্চয়ই মিস্টার সেন। আজ সকাল 8:05 আমরা মিস্টার কিশোর বলে একজনের ফোন পাই। তিনি জানান ওর মনে হচ্ছে যে ওর বন্ধু মিস্টার অনিন্দ খুন হয়েছেন। উনি আমাদের ঠিকানা দেন, আমরা ওকে আমাদের না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলি। অকুস্থলে গিয়ে দেখি যে মিস্টার কিশোর বাড়ির বাইরে ভীষণ নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছেন, দরজা খোলাই ছিল। ওকে বাইরে দাঁড়াতে বলে আমরা বাড়িতে ঢুকি, দেখি যে মিস্টার অনিন্দ সোফার কাছে মেঝেতে পড়ে আছেন, বুকের শার্ট রক্তে ভেজা, কার্পেটেও রক্ত। ঘরটা দেখে মনে হল না যে কিছু তছনছ হয়েছে বলে। বাইরের ঘর, বাথরুম, কিচেন, হোম অফিস, দুটো বেডরুম সবই ঠিকঠাকই আছে। এটা ডাকাতি নয়, পুলিশের ডাক্তার আমাদের সঙ্গেই ছিলেন। রিগর মর্টিস দেখে অনুমান করা যায় যে গত রাতে সম্ভবত 8:00-12:00 মধ্যে ওর মৃত্যু হয়েছে। গুলি চালানো হয়েছে খুব কাছ থেকে, 9mm বুলেট। দরজার তালা অটুট, অর্থাৎ আততায়ীকে মিস্টার অনিন্দ চিনতেন, ঘরে ঢুকতেও দিয়েছিলেন। মিস্টার অনিন্দর পোষা কুকুরটাকেও মাঝে পাওয়া যাচ্ছিল না। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র মিস্টার কিশোরের সাথেই কথা বলেছি। তার বয়ান অনুসারে গতকাল এদের এক বন্ধু মিস্টার অরিন্দমের বিবাহবার্ষিকীর পার্টি ছিল বুডব্রিজের নিউ হিল্টন হোটেলে। মিস্টার অনিন্দ আর মিস্টার কিশোর দুজনেই সেখানে নিমন্ত্রিত ছিলেন। 9:00 অনিন্দ আসছেন না দেখে মিস্টার কিশোর নিউ হিল্টন থেকে উদ্বিগ্ন হয়ে অনিন্দকে ফোন করেন, কিন্তু ফোন বেজেই যায়। বাড়ি ফিরে রাত্রি 12:00 সময় আবার মিস্টার কিশোর মিস্টার অনিন্দকে ফোন করেন, তখনও নো রিপ্লাই। আজ অফিস যাওয়ার পথে উনি মিস্টার অনিন্দর বাড়িতে থামেন। মিস্টার কিশোরের কাছে ওর বাড়ির চাবি থাকে, বেল বাজিয়েও কেউ খুলছে না দেখে উনি চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে মিস্টার অনিন্দর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেন উনি। মিস্টার কিশোর অবশ্য ভেবেছিলেন যে অনিন্দর পার্টিতে না আসার কারণ গত সপ্তাহে ওদের এক বন্ধু মিস্টার ত্রিদীপের বাড়িতে পার্টিতে ঝগড়ার ফলাফল। সেখানে আরেক বন্ধু মিস্টার অজয়ের সঙ্গে মিস্টার অনিন্দর একটা বিশ্রী ঝগড়া মেটাতে অন্য এক বন্ধু মিস্টার অরিন্দমও জড়িয়ে পড়েছিলেন। মদ খেয়ে অবশ্য বন্ধুদের মধ্যে এরকম চেঁচামেচি আগেও হয়েছে, কিন্তু সেদিনের ঝগড়াটা একটু বাড়াবাড়ি রকমের ছিল। দুজনে বেসমেন্টের পার্টি রুম থেকে বেরিয়ে ঝগড়া চালাতে চালাতে উপরে একটা ঘরে গিয়েছিলেন। ঝগড়ার কারণ মিস্টার কিশোর ঠিকমতো জানেন না। মিস্টার অরিন্দমও উপরে গিয়েছিলেন ওদের মধ্যে মিটমাট করাতে, কিন্তু পারেননি। মিস্টার অনিন্দ রাগ করে মিস্টার ত্রিদীপের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মিস্টার অজয় এত রেগে গিয়েছিলেন যে গর্জাচ্ছিলেন, আই উইল কিল দ্যাট স্ক্যাউন্ড্রেল। খানিক বাদে অবশ্য মিস্টার অজয় শান্ত হন, কিন্তু ঝগড়াটার কারণ বিশদে বলেন না। প্রাইভেট ব্যাপার মনে করেই কেউ আর চাপাচাপি করেননি। এই নিয়ে আর বিশেষ কিছু এগোয়নি, কারণ চিফ বলেছিলেন যে আপনি তদন্তের দায়িত্ব নেবেন। তবে একজন সাসপেক্ট ডেফিনেটলি মিস্টার অজয়, কারণ তিনি মিস্টার অনিন্দকে খুন করার কথাটা প্রকাশ্যেই বলেছিলেন।
বুঝলাম স্যার। প্রথমত মিস্টার কিশোরের কন্ট্যাক্ট নাম্বারটা আমার লাগবে। ভালো কথা, কুকুরটার খবর এখন পাওয়া গেছে?
ও হ্যাঁ, একটু আগেই জানতে পেরেছি কুকুরটা মিস্টার অনিন্দর এক প্রতিবেশীর বাড়িতে আছে। প্রতিবেশীর মেয়ে অনেক রাত্রে ওকে বাইরে দেখে বাড়িতে নিয়ে যায়। মিস্টার অনিন্দ যখন অফিসে থাকতেন ওই মেয়েটি কুকুরটাকে দেখাশোনা করত, দুপুরে খেতে দিত, হাঁটাত, ওর সঙ্গে খেলত। মিস্টার অনিন্দ টোরে গেলে প্রতিবেশীদের বাড়িতেই কুকুরটা থাকত। প্রতিবেশীর নাম ডোনাল্ড ফোর্ড, মেয়েটির নাম আইলিন।
একটা কথা স্যার, এই প্রতিবেশী এত রাত্রে কুকুরটা বাইরে ঘুরছে দেখে অনিন্দ স্যারের বাড়িতে ঢুকে খোঁজ করেননি?
এরকম আগেও ঘটেছে স্যার, যে মিস্টার অনিন্দ কুকুরকে বাইরে ছেড়ে দিয়ে খুব দেরি করে বাড়িতে ফিরেছেন। ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কুকুরটা কান্নাকাটি করলে ওরা ওদের ঘরে নিয়ে আসেন। তবে প্রতিবেশীর মতে 9টার সময় কুকুরটা বাইরে ছিল না, ওরা তখন বাইরে যাচ্ছিলেন। ওরা ফিরেছিলেন রাত 11টা নাগাদ। ধরে নিচ্ছি খুনি যখন ঘরে ঢুকেছিল তখনই কুকুরটা বেরিয়ে আসে, সেক্ষেত্রে খুনটা 9টার পরেই ঘটেছে।
এই দুজনের নাম্বারই আমার লাগবে স্যার।
আরমান্দ আইলিন আর কিশোর দুজনেরই নাম্বার দিল। আরমান্দর মোবাইল থেকে কিশোরকে ফোন করে একেনবাবু তার নিজের পরিচয় দিয়ে সংক্ষেপে অনিন্দর মৃত্যুর ব্যাপারে ওকে কি দায়িত্ব দেওয়া হয়েছে বুঝিয়ে বললেন। তারপর অজয় আর অরিন্দমের ফোন নাম্বার চাইলেন। তারপর আরমান্দকে অজয়ের নাম্বারটা দিয়ে বললেন,
এর সঙ্গে কথা বলতে চাই, আর সেটা এখন এখানে সামনাসামনি হলেই ভালো হয়।
আরমান্দ কনফারেন্স রুম থেকে অজয়কে ফোন করল না। ওর নাম্বারটা নিয়ে কনফারেন্স রুমের বাইরে যেতেই আমি আস্তে করে একেনবাবুকে জিজ্ঞেস করলাম, এটা কি করা যায়? অজয় তো ফুটব্রিজে থাকেই না।
নিউ ইয়র্কে তো করা যায়, তাই ধরে নিচ্ছি নিউ জার্সিতেও যায়।
কয়েক মিনিটের মধ্যেই আরমান্দ ফিরে এলো।
মিস্টার অজয় মিনিট 15 মধ্যেই এখানে আসছেন, আপনারা একটু বসুন কাইন্ডলি।
বসে বসে আর কি করব, মিনিট 15 ধরে আমরা কফি আর কিছু ডোনাট ধ্বংস করলাম। সত্যি কথা বলতে খাচ্ছিলাম ঠিকই, তবে মনটা বড় বিষণ্ন। 7 দিন আগে যার বাড়িতে হই হই করে এত গল্প করে গেলাম, সে মানুষটা আজ নেই। আজ একেনবাবুর ডাক পড়েছে তার খুনিকে খুঁজে বার করার। বারবার অনিন্দর মুখটা মনে পড়ছিল। সত্যি আমাদের জীবনটা কি ফ্র্যাজাইল। 15 মিনিটও বসতে হল না আরমান্দ অজয়কে নিয়ে ঘরে ঢুকল। চোখে মুখে খুবই অস্বস্তি, খানিকটা যেন ভয়ও। পুলিশ স্টেশনের কনফারেন্স রুমে আমাদের দেখে দারুণ বিস্মিত সে।
মিস্টার একেন আমাদের কনসালটেন্ট ডিটেকটিভ, উনি মিস্টার অনিন্দর মৃত্যু তদন্ত করছেন, উনি প্রশ্ন করবেন।
বিশ্বাস করুন একেনবাবু, আমি এ ব্যাপারে কিছুই জানি না। মাত্র কয়েক ঘন্টা আগে কিশোর ফোন করে বলল অনিন্দের ডেড বডি বাড়িতেই পড়ে আছে, ও সেখানেই আছে, পুলিশকে খবর দিয়েছে। পুলিশ হয়তো আমাদের সবাইকে জেরা করবে। আমি তখন অন্য বন্ধুদের ফোন করে খবরটা জানাই, তারাও আমার মতোই মানে শকড বিষয়টাতে।
তা তো বুঝলাম স্যার, কিন্তু আপনি ফোন পেয়েও ওখানে গেলেন না কেন?
আমি যেতে চেয়েছিলাম, কিন্তু অনিন্দিতা মানে আমার স্ত্রী বলল আমি পৌঁছবার আগেই পুলিশ নাকি এসে জায়গাটা সিল করে দেবে, এর চেয়ে বরং বাড়িতে থাকাই ভালো, দরকার হলে পুলিশ সবার সঙ্গে কথা বলতে আসবে।
বুঝলাম স্যার। আচ্ছা, গতকাল আপনাদের বন্ধুদের একটা পার্টি ছিল হিলটনে, তাই না?
হ্যাঁ, অরিন্দমের ওয়েডিং অ্যানিভার্সারির পার্টি।
সেখানে অনিন্দবাবুরও তো আসার কথা ছিল, তাই না?
হ্যাঁ, আসার কথা তো ছিল।
উনি তো আসেননি?
না, আসেনি। ভেবেছিলাম কোনো বিশেষ কারণে হয়তো আটকা পড়েছে, যানজট, অফিসের কাজ, অসুস্থ বোধ করা, অনেক কিছুই তো হতে পারে। কিন্তু ফোন করেও ওকে ধরা যাচ্ছিল না।
আপনি ফোন করেছিলেন স্যার?
না না, আমি করিনি। আসলে আগের সপ্তাহে অনিন্দর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল, দুজনেই ড্রিঙ্ক করে একটু হাই হয়ে গেছিলাম আর কি। তো অনিন্দ রাগ করে পার্টি ছেড়ে চলেও গিয়েছিল।
ঝগড়াটা ঠিক কি নিয়ে হয়েছিল স্যার?
সেটা পার্সোনাল ব্যাপার।
আপনি নাকি স্যার ওকে খুন করবেন বলেছিলেন?
কথাটা শুনে অজয়ের মুখটা কালো হয়ে গেল।
ওটা কথার কথা, হাই হয়ে থাকলে উল্টোপাল্টা অনেক কথাই তো মুখে এসে যায়।
তা তো বটেই স্যার। আচ্ছা আরেকটা প্রশ্ন স্যার, এই আপনি কি পার্টি চলাকালীন সারাক্ষণই হিলটনে ছিলেন?
হ্যাঁ।
মানে একবারও বেরোননি?
একটু বেরিয়েছিলাম, আমার সিগারেটটা ফুরিয়ে গেছিল। হিলটনের স্টেশনারি শপে ছিল না, তাই বাইরে একটা দোকানে গেছিলাম।
কটা নাগাদ বেরিয়েছিলেন স্যার, মানে আর কতক্ষণ বাইরে ছিলেন?
দোকানটা তো কাছেই, স্টপ এন্ড গো, মিনিট দশেকের পথ নয় হোটেল থেকে। বেরিয়েছি কখন তা ঘড়ি ধরে বলতে পারবো না, ওই 8:30 নাগাদ হবে।
কতক্ষণ বাইরে ছিলেন?
অরজন মিনিট 20-25, একটু দেরি হয়েছিল দোকানে ভিড় ছিল বলে।
ঠিক আছে স্যার, আপাতত এইটুকুই থাক, পরে হয়তো আপনার সঙ্গে আরো কিছু কথা বলতে হতে পারে। ও ভালো কথা স্যার।
হ্যাঁ বলুন।
আচ্ছা আপনার কি কোনো হ্যান্ডগান আছে?
হ্যাঁ আছে, গত বছর আমাদের বাড়িতে একটা বাগলারি হয়েছিল, আমার স্ত্রী খুব ভয় পেয়ে গেছিল, তাই আত্মরক্ষার জন্য কিনেছিলাম।
হ্যাঁ তা তো বটেই স্যার। ঠিক আছে স্যার, পরে কথা হবে, আপনি এখন আসতে পারেন।
ওকে।
অজয় চলে গেল।
ঝগড়ার কারণটা পার্সোনাল বলে এড়িয়ে গেল, আপনি চেপে ধরলেন না কেন?
কি লাভ হতো স্যার, কিছু একটা বানিয়ে বলে দিতেন, ওগুলো তো ভেরিফাই করা কঠিন, তাই না?
আমারও মনে হল অতি সহজেই অজয়কে যেন একেনবাবু ছেড়ে দিলেন। আরমান্দ বাংলা বোঝে না, কিন্তু এত তাড়াতাড়ি ইন্টারোগেশন শেষ হয়ে গেল দেখে ও যেন একটু অবাক।
আরমান্দ স্যার, আমি একটু অনিন্দ্য স্যারের বাড়িতে যেতে চাই, সেখান থেকে এক বন্ধুর বাড়ি যাব।
একেনবাবু আরমান্দর সঙ্গে পুলিশের গাড়িতে উঠলেন, আমি প্রমথককে নিয়ে চললাম অনিন্দর বাড়ির দিকে। বাড়ির ঠিকানা আমার জিপিএস এ ঢোকানো হয়েছিল, ঠিকানা পুলিশ স্টেশনের কাছেই, মিনিট দশেক লাগলো পৌঁছতে। ড্রাইভওয়েতে দুটো গাড়ি, একটা নিশ্চয়ই আরমান্দর, আরেকটা কার? আগের দিন ড্রাইভওয়েতে গাড়ি থামাতে না থামাতে যে থাবা বাগিয়ে গাড়ির ওপর উঠে গাড়ির দরজার কাঁচে নাক লাগিয়ে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, আজকে সেই খুশ নেই, আর তার বাবা অনিন্দও নেই। বাড়ির সামনের বারান্দাটা পুলিশের হলুদ টেপ দিয়ে আটকানো, সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে। বুঝলাম দ্বিতীয় গাড়িটা ওদেরই কারোর। আরমান্দর সঙ্গে একেনবাবুর কি কথা হয়েছে জানি না, একেনবাবু আমাদের অপেক্ষা করতে বলে আরমান্দর সঙ্গে হলুদ ফিতে সরিয়ে অনিন্দর বাড়িতে ঢুকলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, খানিক বাদই বেরিয়ে এসে আমাদের গাড়িতে উঠলেন।
চলুন স্যার, দীপেনবাবুর বাড়ি যাওয়া যাক।
কি ব্যাপার, পুলিশের কাজ নিয়ে আমাদের পরিত্যাগ করলেন যে বড়?
কি যে বলেন স্যার, আপনারা সবাই আমার সঙ্গে তো আছেনই, আসলে আরমান্দর কর্তৃপক্ষ একটু ঝামেলা করছে বুঝলেন, ভয় পাচ্ছে, পুলিশের লোক ছাড়া তদন্তে অন্য কেউ থাকলে পরে ওই কোর্টে ঝামেলা হবে, তাই আর কি।
ন্যায্য কথা, কি বুঝলেন বাড়িতে ঢুকে?
যাক ঠিকই বলেছে, মনে হয় না রবারি বলে।
তাহলে খুনটা হলো কেন, কেই বা করল?
কে জানে স্যার।
আপনার কি মনে হয়, বন্ধুদের কেউ? প্রথম সাসপেক্ট তো অজয়।
তিনটে জিনিস দরকার স্যার, মোটিভ, অপরচুনিটি আর মিন্স। যেগুলোতে অনিন্দ্যবাবুর মৃত্যু ঘটেছে সেটা যদি অজয়বাবুর হ্যান্ডগান থেকে বেরিয়ে থাকে তাহলে মিন্স আছে, মোটিভও তো আছে বলে মনে হচ্ছে, তবে সেটা কতটা স্ট্রং তা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু অপরচুনিটি পাওয়া যাচ্ছে না যদি অজয়বাবুর কথা সত্যি হয়। অজয়বাবু বাইরে ছিলেন মিনিট 20-25 জন্য, নিউ হিলটন হোটেল থেকে অনিন্দ্যবাবুর বাড়ি প্রায় 15 মিনিটের পথ, যদি সেখানে সোজা গিয়ে খুনও করে আসেন তাহলেও তো স্যার আধ ঘন্টা।
আরে যাহাই 25 তাহাই 30, আর অজয় যে ঠিক বলছে তার প্রমাণ কি সেটাও তো জানতে হবে।
ঠিক স্যার।
তাহলে এবার কি করবেন?
কি আর করব স্যার, দীপেনবাবুর বাড়িতে গিয়ে ওর সঙ্গে লাঞ্চ করব।
দীপেন চাইনিজ খাবার কিনে আমাদের জন্য অপেক্ষা করছিল, বুঝতে পারছিলাম অনিন্দর মৃত্যু ওকে খুবই নাড়া দিয়েছে, ও খুব অল্পই খেল।
আচ্ছা স্যার, অজয়বাবু সম্পর্কে আপনি ঠিক কি কি জানেন?
অজয়কে খুব ভালো করে চিনি বলবো না, তবে এখানে এসে প্রথম ওর বাড়িতেই গিয়েছিলাম। ওর স্ত্রী অনিন্দিতা যে দীপান্বিতার সঙ্গে কলেজে পড়ত সেটা বোধহয় আপনাকে বলেছিলাম।
হ্যাঁ স্যার, মনে হয় বলেছিলেন। আচ্ছা আপনি স্যার সেদিন এও বলেছিলেন আপনার ফ্যামিলি বিরক্ত হন ওদের সঙ্গে মিশতে।
ফ্যামিলি?
ফ্যামিলি মানে তোর স্ত্রী দীপান্বিতা, একেনবাবুর স্ত্রীকে ফ্যামিলি বলেন।
ও আচ্ছা, আসলে দীপান্বিতা বেশি হইহুল্লোড় পছন্দ করে না। শুনেছিলাম বিচিত্রা ক্লাবের মধ্যেই অজয়দের একটা এক্সক্লুসিভ গ্রুপ আছে, ওদের পার্টি আড্ডা সব সেই গ্রুপের মধ্যে, আর পার্টিগুলো একটু ওয়াইল্ড হয়, ওই মদ খেয়ে কে যে কি করে তার ঠিক ঠিকানা নেই।
কার কাছ থেকে শুনেছিলেন স্যার?
অনিন্দু একদিন কথায় কথায় বলেছিল।
অনিন্দুবাবু কি ওই গ্রুপে ছিলেন?
হ্যাঁ, তবে অনিন্দু অন্যদের সঙ্গে আলাদাভাবেই মিশত। ইনফ্যাক্ট এখানে এসে অনিন্দুর বাড়িতেই আমরা সবচেয়ে বেশি গেছি। ট্যালেন্টেড ছেলে ছিল, রান্না করে খাওয়াতে ভালোবাসত, খুব ভালো স্কেচ করত। আমার আর দীপান্বিতার স্কেচ করেছিল একদিন, 15 মিনিটের মধ্যে আমাদের মুখটা এত সুন্দর করে আঁকলো যে অবিশ্বাস্য।
ওর মধ্যে নেগেটিভও নিশ্চয়ই ছিল স্যার?
তা ছিল, একটু কাণ্ডজ্ঞান কম ছিল ওর।
মানেটা ঠিক বুঝতে পারলাম না স্যার।
পেটে একদম কথা রাখতে পারত না, যেটা বলার নয় স্থানকাল পাত্র ভুলে সেটাই বলে ফেলত, বিশেষ করে পেটে একটু মত পড়লে তো কথাই নেই। দীপান্বিতা এতে অনেক সময় বিরক্তই হতো, কিন্তু এটা জানতো যে ওর মনটা ভালো, তাই আমাদের যাতায়াতটা বন্ধ হয়নি।
আর কিশোরবাবু, তিনিও কি ওই গ্রুপের মধ্যেই ছিলেন?
আগে হ্যাঁ, কিশোরকে যদিও আমি তেমন চিনি না, তবে অনিন্দুর খুব ভালো বন্ধু ছিল আর ভালো ছবি তুলত।
হ্যাঁ, উনি স্যার অনিন্দুবাবুর ডেড বডি আবিষ্কার করেছিলেন।
অজয় তাই বলল, আরো বলল আপনি তদন্ত করছেন এই মার্ডারে, একটু আগে ওর সঙ্গে থানায় কথাও বলেছেন।
ওই মানে একটু সাহায্য করছি স্যার।
আচ্ছা, অজয় কিন্তু খুব নার্ভাস, হ্যাঁ, আপনি ওর আর অনিন্দুর ঝগড়া নিয়ে প্রশ্ন করেছিলেন বলে।
আরে না স্যার, ঝগড়া তো সবসময়ই বন্ধুদের মধ্যে হয়।
না না, তা না, আসলে অজয় বলল সবাই একটু হাই হয়ে গিয়েছিল ত্রিদীপের বাড়িতে, সেই জন্য ওই খুন টুন করার কথা তুলেছিল। আসলে ড্রাঙ্ক হলে কে যে কি বলে ওর খুব চিন্তা হচ্ছে, ও ভেবেছে আপনি মনে হয় ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছেন। এমনিতেও আমাকে ফোন করে না, তবে আজ এই নিয়ে দ্বিতীয়বার ফোন করল। বাপি আর প্রমথ আমার ছেলেবেলার বন্ধু, আর আপনারা সবাই একসঙ্গে থাকেন, এটা জেনেই মনে হয় ফোনটা করেছিল।
উনি খামোখা ভয় পাচ্ছেন স্যার, তবে আরো দু একটা প্রশ্ন ছিল, ওর সঙ্গে দেখা হলে ভালোই লাগত, আর থানায় প্রশ্ন করছি না বলে কথা বলতে উনি হয়তো আরেকটু রিল্যাক্স বোধ করবেন।
দাঁড়ান দেখি ও বাড়িতে আছে কিনা
বলেই দীপেন ওয়াশরুমে গেল মুখ ধুতে। একটু বাদেই ফিরে এসে বলল,
অজয়কে ধরার চেষ্টা করলাম, ও একটা জরুরি দরকারে বেরিয়েছে। অনিন্দিতা মানে ওর স্ত্রী আপনাকে বিশেষ করে আসতে বলল, ও ভীষণ নার্ভাস হয়ে পড়েছে, কিশোর ছাড়া একমাত্র অজয়কেই পুলিশ জেরা করছে দেখে।
অজয়ের অ্যাপার্টমেন্ট খুব একটা দূরে নয়, আসলে মিডলসেক্স কাউন্টির ইস্ট ব্রান্সউইক, ব্রান্সউইক, রওয়ে ইত্যাদি শহরগুলো ঘেঁষাঘেঁষি করে একের পিঠে এক হয়ে রয়েছে। অনিন্দিতা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, পূজয় দেখা হয়েছিল তাই চেহারাটা আবছা মনে ছিল। পূজয় শাড়ি পরেছিলেন, আজকে জিন্স আর মারুন রঙের ট্যাঙ্ক টপ, প্রসাধন ছাড়াই আকর্ষণীয় চেহারা, তবে বোঝা যাচ্ছে খুব নার্ভাস।
হ্যাঁ, অজয়কে আমি ফোন করে বললাম আপনারা আসছেন, এমনিতে সোমবার ওর কাজের চাপটা একটু বেশি থাকে, তার উপর সকালে পুলিশ স্টেশনে যেতে হলো, তাও চেষ্টা করবে ও আসতে।
না না, তার কোনো দরকার নেই ম্যাডাম।
ম্যাডাম শুনে সবার যা রিয়াকশন হয় অনিন্দিতারও সেটাই হলো।
ওকে ঠেকাতে পারবেন না, শিশু বয়সের অভ্যাস।
ও আচ্ছা আচ্ছা, তা আপনারা বোধ হয় ওকেই সন্দেহ করছেন?
আরে কি মুশকিল ম্যাডাম, এতটুকুও নয়, কিন্তু প্রশ্ন তো করতেই হয়।
হ্যাঁ, ও বলছিল অনিন্দুর সঙ্গে ওর ঝগড়া নিয়ে জানতে চেয়েছিলেন।
তা চেয়েছিলাম ম্যাডাম।
আসলে আমাদের পার্টিতে কেউ কেউ একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, অজয়ও ব্যতিক্রম নয়, তখন সাধারণ ব্যাপারও অসাধারণ হয়ে ওঠে।
আপনি কি জানেন ম্যাডাম ব্যাপারটা কি?
আমি যে ঠিক জানি তা বলতে পারবো না, তবে হ্যাঁ অনুমান করছি।
অনুমানটাই বলুন ম্যাডাম।
দেখুন, আমার এটা বলতে অসুবিধে নেই, কিন্তু মানে অজয়ের পক্ষে এটা কারোর কাছ থেকে শোনা অত্যন্ত হার্টফুল।
ম্যাডাম, আমি বুঝতে পারছি খুবই পার্সোনাল ব্যাপার, না বললেও চলবে, ঠিক আছে?
না না না, আমি 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 বলবো। অজয়ের কাছে এটা অসম্মানের হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যাপারটা পরিষ্কার না হলে অজয়ের এই রাগের কারণটার অন্যরকম মানে করে ওকে এই খুনের সঙ্গে জড়িয়ে ফেলা হবে।
অস্বস্তিকর পরিস্থিতি, তাই নির্বাক হয়ে থাকাই ভালো।
আমার শ্বশুর মশাইয়ের মেয়েদের ব্যাপারে একটা দুর্নাম ছিল, অজয় একজনকে মাসিমা বলত, পরে জেনেছি তিনি ছিলেন শ্বশুর মশাইয়ের রক্ষিতা। মাসিমা আসলে আমার বাড়িতে আয়া হয়ে এসেছিলেন আমার অসুস্থ শাশুড়ির সেবা করতে। অজয়ের তখন কত বয়স হবে, ওই বছর পাঁচেক। তখনই আমার শাশুড়িমা মারা যান। শাশুড়িমার মৃত্যুর পরও মাসিমা বাড়িতে থেকে অজয়কে বড় করেন। আমার বিয়ের আগে আমাদের বাড়ির ধারণা ছিল যে উনি হয়তো শাশুড়িমার দুঃসম্পর্কের দিদি বা বোন। যাই হোক, এসব কথা এখানে কারোর জানার কথা তো নয়। সেদিন পার্টিতে সবাই একটু ড্রাঙ্ক হয়েছিল। হঠাৎ কে একটা আলোচনা শুরু করলো, ঠিক মনে পড়ছে না, কিন্তু বিষয়টা হলো যে কেউই জোর করে বলতে পারে না কে তার আসল বাবা। শুধু তার মাই জানে ছেলের আসল বাবাকে। খুবই সিলি কথাবার্তা, বুঝতেই পারছেন, হাসি ঠাট্টা দিয়েই শুরু হয়েছিল। এমন সময় অনিন্দ হঠাৎ অজয়কে বলে ফেললো, কিন্তু অনেকে তো জানে না তার আসল মা কে সেক্ষেত্রে। তখন অজয় বলল, হোয়াট ইউ মিন? অনিন্দ বলে উঠল, মাসিমা যদি মা হয়। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। কে জানি একটা আবার অজয়কে এর মধ্যে বোঝাবার চেষ্টাও করলো যে তুই এটা পার্সোনালি নিচ্ছিস কেন, তোর বাপ নিয়ে তো প্রশ্ন তুলছে না। এরপর আর তর্কাতর্কি নয়, রীতিমতো চিৎকার, গালাগালা, ধাক্কা ধাক্কি। আমরা মেয়েরা কি করবো বুঝতে পারছিলাম না। ত্রিদীপ আর অরিন্দম দেখছিলাম ওদের সামলাবার চেষ্টা করছে, কিন্তু কে কার কথা শোনে বলুন। এরপর অজয় যখন অনিন্দকে প্রায় টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে, ত্রিদীপ অরিন্দমকে পাঠালো ওদের সামলাতে। খানিক বাদে দেখি, ওমা, অনিন্দ একা ঘরে এসে ওর কোটটা নিয়ে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
অজয়বাবু তখন কোথায় ছিলেন ম্যাডাম?
দরজার ঠিক বাইরে। অরিন্দম তখনও অজয়কে শান্ত করে যাচ্ছে।
তখনই কি অজয়বাবু বলেছিলেন, আই উইল কিল দ্যাট স্কাউন্ডরেল?
হ্যাঁ, যখন অনিন্দ দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তখন।
কিশোরবাবু তখন কোথায় ছিলেন?
কিশোর পার্টির ছবি তুলছিল, ও খুব ছবি তুলতে ভালোবাসে, আমাদের সঙ্গেই বসেছিল। ত্রিদীপও আমাদের সঙ্গে ছিল, ও তো হোস্ট, তাই হোস্টের দায়িত্ব পালন করছিল।
আচ্ছা ম্যাডাম, ওই অজয়বাবুর মাসিমার কথাটা এখানে আর কি কেউ জানে?
কারোরই তো জানার কথা নয়, এখানকার সবার সঙ্গে আমার পরিচয় এদেশে এসেই।
আমি তো শুনেছিলাম দীপান্বিতা ম্যাডাম, মানে দীপেন বাবুর স্ত্রী, আপনার সঙ্গে কলেজে পড়তেন।
ও হ্যাঁ, কিন্তু ও আমাকে চিনত বিয়ের আগে, এসব নিয়ে ওর সঙ্গে কোনো কথা আমার হয়নি। দীপেন, তোমাকে দীপান্বিতা কিছু বলেছিল নাকি এ বিষয়ে?
দীপান্বিতার প্রসঙ্গ আসায় দীপেন দেখলাম একটু অস্বস্তি বোধ করছে।
আচ্ছা, আপনাদের কটা গাড়ি ম্যাডাম?
কটা গাড়ি মানে?
হ্যাঁ ম্যাডাম, এখানে মানে নিউ জার্সিতে তো শুনেছি সবারই অন্তত দুটো করে গাড়ি থাকে, কারণ এখানে বাস টাস তো সেরকম বেশি চলে না।
ও হ্যাঁ, আমাদের আমাদের দুটো গাড়ি।
কোনটা অজয়বাবু চালান?
মার্সিডিজটা অজয় চালায়, আর যদি কোথাও একসঙ্গে গেলাম তখন ওটাই আমরা নিয়ে বেরোই। আমি নিজে ছোট গাড়িটা চালাই, সুবারু।
ম্যাডাম, আপনার বাড়ির সামনে দেখলাম যে মার্সিডিজটা।
ও হ্যাঁ, অজয় আসলে আজকে ছোট গাড়িটা নিয়ে গেছে।
থ্যাংক ইউ ম্যাডাম, পুলিশের একজন হয়তো একবার আসবে, তবে আমাকে যা বলেছেন তা আবার বলার দরকার নেই, মানে আমি শুধু একবার কিশোরবাবুর কাছে যাব। আচ্ছা, উনি কি খুব দূরে থাকেন?
না না, একেবারেই না। ইনফ্যাক্ট আজকে আপনি ওকে পেতেও পারেন, অফিসে যাইনি, একটু আগেই আমার সঙ্গে কথা হলো। আপনি একবার ফোন করুন না যাতে বাড়িতে থাকে। ফোন নাম্বার আপনার কাছে আছে?
হ্যাঁ ম্যাডাম আছে, থ্যাংক ইউ, আমরা আজ আসি।
একেনবাবুর পিছন পিছন আমরা বেরিয়ে এলাম। একেনবাবু কিশোরকে ফোন করে জিজ্ঞেস করলেন এখন আসতে পারবেন কিনা। উত্তর এলো হ্যাঁ।
এক সেকেন্ড স্যার, আমি আর্মান্দো স্যারকে একটা ফোন করছি।
বলে আমাদের থেকে একটু আড়ালে গিয়ে একেনবাবু আর্মান্দোর সঙ্গে দু একটা কথা বললেন। খানিক পরেই এসে দীপেনকে বললেন,
আপনার তাড়া নেই তো স্যার, তাহলে চলুন কিশোরবাবুর সঙ্গে একটু কথা বলে আসি।
না না চলুন, এমনিতেই কিছু করার আর মন নেই আজ।
কিশোর আমাদের জন্য অপেক্ষা করছিল। ও মনে হলো সকাল থেকে বিধ্বস্ত হয়ে আছে।
কি যে হলো কিছু বুঝতে পারছেন একেনবাবু?
কনফিউজিং তো বটেই স্যার, তবে কিনা আমি এসেছি আপনার কাছে কিছু ছবি দেখতে।
মানে?
আমি শুনেছি আপনি খুব ভালো ফটোগ্রাফার, যেখানে যান সেখানেই ছবি টবি তোলেন।
ভালো ফটোগ্রাফার কিনা জানি না, তবে ছবি তোলা আমার বহুদিনের হবি। এখন তো মোবাইলেও ভালো ছবি তোলা যায়, ভালো ক্যামেরার দরকারও হয় না।
আমি স্যার ছবি টবি সেরকম বুঝি না, আমি এসেছি ওই পার্টির ছবি দেখতে।
কোন পার্টির?
অরিন্দম বাবুর অ্যানিভার্সারির পার্টি, তুলেছিলেন না ছবি সেখানে?
হ্যাঁ তুলেছি তো, এই তো।
বলে আলমারি থেকে ডিজিটাল ক্যামেরাটা নামিয়ে আনল কিশোর।
দেখুন প্রায় 40টা ছবি তুলেছিলাম সেদিন।
সব ছবি আপনি তুলেছেন?
সব, এই ক্যামেরা আমি কাউকে ধরতে দিই না। কোনটা দেখতে চান?
ওই প্রথম দিকের ছবিগুলো, মানে যদি অজয় বাবুর কোনো ছবি থাকে।
আছে।
বলে ক্যামেরা থেকে খুঁজে খুঁজে ছবিগুলো বার করতে থাকলো কিশোর। প্রায় 5টা ছবি, আলাদা নয় গ্রুপের মধ্যে। ডার্ক স্যুট পরিহিত অজয়, খুব সুন্দর ছবি।
আচ্ছা এগুলোকে একটু বড় করা যায় না?
কেন যাবে না, নিন এইটা ক্লিক করতে থাকুন। আর এই যে এই বাটনটা, এটা হচ্ছে ছবিকে স্লেটেজিং করার জন্য। আর এটা নেক্সট, এইখানে ক্লিক করলে পরের ছবিটা দেখতে পাবেন।
আমি ক্যামেরাটা ধরবো স্যার, মানে আপনি যে একটু আগে বললেন।
সেটা ছবি তোলার ব্যাপারে, ছবি দেখার ব্যাপারে নয়।
প্রমোদ একেনবাবুকে সাহায্য করতে এগিয়ে এলো। একেনবাবু ঠিক কি দেখতে চান আমি বুঝলাম না, কিন্তু খুব মন দিয়ে ছবিগুলো দেখতে লাগলেন। মাঝে মাঝে এত ম্যাগনিফাই করে ফেলছিলেন যে ছবি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল।
ভালো কথা স্যার, অজয়বাবু নাকি কিছুক্ষণের জন্য পার্টি ছেড়ে বাইরে গিয়েছিলেন।
হ্যাঁ, ওর সিগারেট ফুরিয়ে গিয়েছিল, সিগারেট এখনো ছাড়তে পারছে না। মাঝে মাঝেই ওকে ধোঁয়া গিলতে হয়, বারণ করলেও শোনে না।
কতক্ষণ বাইরে ছিলেন উনি?
এক্স্যাক্টলি বলতে পারবো না, দাঁড়ান, বেরোনোর আগে আমাকে বলে গিয়েছিল, তখন সম্ভবত 8:30। তার একটু আগেও হতে পারে, কারণ আমার মনে আছে হিলটনের কনভেনিয়েন্স স্টোরে পাইনি, তাই ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি যেতে। স্টপ অ্যান্ড গো 9টায় বন্ধ হয়ে যায়, যদি সিগারেট ওখানে না পায় তাহলে আরো দূরে যেতে হতো।
আচ্ছা উনি কখন ফিরেছিলেন?
9:30-টার অনেক আগেই হবে, কারণ অরিন্দমদের অ্যানিভার্সারির কেক কাটিং ঠিক 9:30-টার সময় প্ল্যান ছিল।
আপনার ঠিক মনে আছে যে উনি 8:30-টাতেই বেরিয়েছিলেন?
সেটাই ধারণা, কিন্তু জোর দিয়ে বলতে পারবো না, অনুমান করছি সেটাই। তাড়াতাড়ি ওকে যেতে বলেছিলাম এইটুকু মনে আছে, আর 9:30-টার আগেই ফিরেছিল।
ঠিক আছে, আচ্ছা কেক কাটার ছবিগুলো একটু দেখান না।
নেক্সট বাটনটা ক্লিক করতে থাকুন, পেয়ে যাবেন।
ও হ্যাঁ তাই তো স্যার।
একেনবাবু ক্লিক করে করে ছবিগুলো দেখছেন, মাঝে মাঝে খুটখুট করে এনলার্জ করছেন। আমার কিছুই আর করার নেই, সময় কাটাবার জন্য কিশোরের বইয়ের র্যাকের দিকে মন দিলাম। কিশোর মনে হলো ট্রাভেল বইয়ের একনিষ্ঠ পাঠক, সারা র্যাক জুড়েই ট্রাভেলের বই। আমি ইসরায়েল ট্রাভেলের বইটা তুলে পাতা উল্টাতে লাগলাম।
আচ্ছা স্যার এই ছবিগুলো কি আপনি আমায় ইমেল করতে পারেন?
সবগুলো?
সবগুলো পাঠাতে তো অনেক সময় লাগবে। আপনি বরং ত্রিদীপ বাবুর, অরিন্দম বাবুর আর অজয় বাবুর ছবিগুলো যদি পাঠান প্রথম দিকের আর কেক কাটার পরের দিকের।
আপনার ইমেল আইডিটা একটু বলুন। কিরকম রেজলিউশন চান?
এই মানে যত বেশি হয় ততই ভালো।
ওকে, চলে গেছে।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আপনার সময় নষ্ট করব না, শুধু আর কয়েকটা প্রশ্ন। আপনি কি সারাক্ষণই পার্টিতে ছিলেন?
হ্যাঁ।
শেষবার মানে আজকে সকালটা বাদ দিলে শেষ কবে গিয়েছিলেন অনিন্দ্যবাবুর বাড়িতে?
দিন দশেক আগে।
অজয়বাবু আর অনিন্দ্যবাবুর ঝগড়ার পর যাননি?
না, অফিসের কাজে দিন তিনিকের জন্য মিশিগান যেতে হয়েছিল, ফিরেছি বৃহস্পতিবার। ক্লান্ত ছিলাম, তবে ফোনে কথা হয়েছিল, তখনই বলল ও শুক্রবার পার্টিতে আসবে না। আমি ওকে অনেক বোঝানোর পরে আসতে রাজি হল।
ঝগড়ার কারণটা জানতেন স্যার?
ফ্র্যাঙ্কলি না, সেলি কথাবার্তা হচ্ছিল। হঠাৎ অজয় চটে যায়, প্রাইভেট কোনো ব্যাপার নিশ্চয়ই, কিন্তু অত রেগে যাবার কি কারণ বুঝিনি।
ও আর একটা কথা স্যার, ত্রিদীপ বাবু আর অরিন্দম বাবুর নম্বরটা আমি জানি না, মানে আমাকে একটু দেবেন প্লিজ।
নিশ্চয়ই।
কিশোর ওর ফোন থেকে দুটো নাম্বারই দিল।
জানি না আজ আবার ওদের পাবো কিনা।
অরিন্দমকে পাবেন না, দুদিনের ছুটি নিয়ে ওরা খুব ভোরবেলায় ওয়াশিংটন ডিসিতে গেছে। আমি যখন অনিন্দর খবর জানতে ফোন করেছি তখন ওরা ম্যারিল্যান্ডে। তবে ত্রিদীপকে অফিসে পাবেন, ওর অফিস কাছেই, বাড়িও অফিস থেকে দূরে নয়, ও সাত দিনই কাজ করে।
অফিসটা কোথায়?
আমি অফিসের বিল্ডিংটা জানি, অনেকগুলো অফিস ওখানে, কিন্তু তার মধ্যে ওর অফিসটা যে ঠিক কোনটা সেটা জানি না।
চেনার কোনো অসুবিধা নেই, রিজার্ভ পার্কিং স্পেসে যেখানে আলফা রোমিও গাড়ি দেখবেন তার সামনে দরজা দিয়ে ঢুকলেই প্রথম অফিস হলো ত্রিদীপের।
আলফা রোমিও নামটা বোধহয় একেনবাবু আগে শোনেননি, আমি তাই চাপা স্বরে ওকে বললাম।
খুব এক্সপেন্সিভ গাড়ি, এই অঞ্চলে খুব একটা বেশি নেই।
কাল পার্টি থেকে কখন ফিরলেন স্যার?
রাত 11:30।
একা?
হ্যাঁ একাই, মানে অজয় আমার সঙ্গে ছিল। অরিন্দম আর কেতকি খুব সকালে ডিসি চলে যাবে বলে আগের দিনই অজয় আর আমাকে বলে রেখেছিল পার্টি শেষে ক্লিন আপে হেল্প করতে। আমরা তাই থেকে গিয়েছিলাম, ফেরার পথে অজয়কে নামিয়ে বাড়ি ফিরি।
অনিন্দিতা ম্যাডাম?
ও অন্য কারোর কাছ থেকে রাইট নেয়, সবাই তো আমরা কাছাকাছি থাকি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই স্যার। আচ্ছা আপনার তো স্যার আজ অফিস ছিল না?
হ্যাঁ,
কিন্তু আপনি তো স্যার যাননি তাই না?
আসলে আমি অফিসেই যাচ্ছিলাম, অনিন্দকে গত রাতে ফোনে ধরতে পারিনি, মাথায় ছিল, তাই অফিস যাওয়ার পথে ওর বাড়িতে থেমেছিলাম। তারপরে সেই ভয়াবহ দৃশ্য, প্রথমে আমি পুলিশে ফোন করি, তারপরে অফিসেও জানিয়ে দিই যে আসতে পারবো না, বন্ধু খুন হয়েছে।
আপনি জানতেন স্যার যে অনিন্দবাবু খুন হয়েছে?
মানে
আত্মহত্যাও তো হতে পারে স্যার।
মানে আমি,
আপনি আপনার অনুমানের কথা বলছেন তাই তো?
কিশোর মাথা নাড়ল। ওকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে একেনবাবু বেরিয়ে গেলেন। আবার আনন্দকে ফোন করলেন, এবার আরো আড়ালে গিয়ে। মনে হলো বোধহয় দীপেনকে জানাতে চান না কথাগুলো, আমার আর প্রমথর কাছে এইভাবে কিছু গোপন করেন না। বিকেল প্রায় 4:00 এখন। একেনবাবু চলুন, এরপর বেশি দেরি করলে টানেল বা হাইওয়ে যাই নিই না কেন, ট্রাফিক জ্যামে পড়ব।
না না স্যার, আমরা দীপেনবাবুর বাড়ি থেকেই সোজা বেরিয়ে পড়ব।
কালকে এখানে আসবেন কি করে? আমার কিন্তু কালকে ক্লাস আছে।
স্যার কালকের কথা কালকে, এখন তো বাড়ি যাই।
দীপেন চা খেয়ে যেতে বলল, কিন্তু ওকে না বলে আমরা বেরিয়ে পড়লাম।
সত্যি গা জ্বলে যায়, গন্ডমূর্খ বেটা ত্রিদীপ আলফা রোমিওতে চড়ছে। হ্যাঁ, আর আমাকে বাপির এই লড়ঝড়ে টয়োটাতে ঝাঁকুনি খেতে খেতে যেতে হচ্ছে।
দেখছেন একেনবাবু, আমার গাড়িতে যাচ্ছে আবার গালমন্দও করছে।
এই গাড়ি স্যার মোটেই খারাপ না, ফাংশনাল স্যার, গাড়ি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যই। দিব্যি তো চলে এলাম স্যার নিউ জার্সিতে, এখন আবার ফিরেও যাচ্ছি।
থাক, আর বাপিকে তেল মারতে হবে না, কাল থেকে আপনি অনিয়র ওন, বাপির ক্লাস আছে। আর বেব সঙ্গে লাঞ্চ করতে আসে বলে আজকাল মোটেই কামাই করে না।
জানি তো স্যার, ওদের বলে দিয়েছি ওরা আজকের আসার খরচাও দেবে।
বাহ, ওটা আবার ঝেঁপে দেবেন না, বাপিকে দিয়ে দেবেন।
কি যে বলেন স্যার, ঝাঁপবো কেন?
না, এই প্রসঙ্গটা আগে তোলেননি বলে একটু সন্দেহ হচ্ছিল।
আহ, চুপ করবি?
বেশ করব, তোরই তো উপকার করছিলাম, না চাইলে করব না।
আচ্ছা একেন বাবু, লুকিয়ে লুকিয়ে তখন আরমান্দর সঙ্গে কি কথা বলছিলেন? আর লুকিয়ে লুকিয়ে কেন, আমাদের বিশ্বাস করেন না বুঝি? আর
কি যে বলেন স্যার, আপনাদের বিশ্বাস না করলে আমার চলে?
ধ্যাত্তেরিকা, প্রশ্নের উত্তর প্রশ্নে হয় না, উত্তরটা দিন না।
কয়েকটা জিনিস স্যার। এক হলো, অনিন্দিতা ম্যাডামের কাছ থেকে অজয়বাবুর হ্যান্ডগানটা নিয়ে একটু পরীক্ষা করা দরকার। অনিন্দবাবুর গায়ে লাগা বুলেট ওই হ্যান্ডগান থেকে বেরিয়েছিল কিনা। আর
দাঁড়ান দাঁড়ান, আপনি অজয়কে সন্দেহ করছেন?
মোটিভ তো একটা আছে স্যার, কিন্তু কত জোরদার সেটা অবশ্য আমি এখন বলতে পারবো না।
সেটা তো এক, আর
আর স্যার, জানতে অনিন্দিতা ম্যাডামের মনে আছে কিনা কতক্ষণ অজয়বাবু পার্টি ছেড়ে বাইরে ছিলেন।
হাউ অ্যাবাউট কিশোর, ও কি ধোয়া তুলসীবাতা?
কিশোরবাবু তো কিছু করেছেন বলে মনে হচ্ছে না।
কারণ?
ওই যে ছবিগুলো দেখলাম।
তাতে কি হলো?
40টা ছবি স্যার, 3-4 মিনিট অন্তর অন্তর তোলা পার্টির ছবি, নিজেই ছবি তোলেন। আমি টাইম স্ট্যাম্প গুলো দেখেছি স্যার, উনি কিন্তু ক্লিয়ার 20-25 মিনিটের জন্য কোথাও যান।
কয়েকটার মধ্যে মাত্র দুটোর উত্তর পেলাম। আর কি কি জিজ্ঞেস করলেন আরমান্দকে?
ও হ্যাঁ, গাড়িগুলোও একটু চেক করতে বললাম, স্টপ অ্যান্ড গোর সিকিউরিটি ক্যামেরাও চেক করতে বললাম, দেখতে যে কটার সময় অজয়বাবু ওখানে পৌঁছেছিলেন বা আদৌ ওখানে গিয়েছিলেন কিনা দেখতে।
গাড়ি চেক করতে মানে?
স্যার, সবকিছুর কি মানে হয়? বিপুল আয়ে পৃথিবীর কতটুকু জানি।
আপনি মশাই সামথিং।
আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় ঘন্টা দেড়েক লাগলো। আজকের পুরো দিনটাই গেল, আমার তবু ক্লাস ছিল না। তবে প্রমথকে ওর ল্যাব ফাঁকি দিতে হলো, সেটা অবশ্য এমন কোনো বিরাট ব্যাপার নয়। উইকেন্ডে ও যা কাজ করে সেখানে একদিন না যাওয়াটা কিছুই নয়। তাও খোঁটা দিল একেনবাবুকে।
আমার একটা দিন তো নষ্ট করলেন, কাজ যে কি এগিয়েছেন কিছুই তো বুঝলাম না।
এগুলো কিসের একদিনে হয়, গোয়েন্দাগিরির কাজ তো আর ঘড়ি ধরে চলে না।
আপনি কি বলতে চাইছেন, বাপির আর আমার কাজ শুধু ঘড়ি ধরে হয়? টাইম পাঞ্চ করে কলেজে ঢুকলে আর বেরোলেই হয়ে যায় নাকি?
কি যে বলেন স্যার, আপনারা বিদ্যান লোক, আপনাদের কাজ তো সব মাথার মধ্যে।
থাক, আর কথা ঘোরাতে হবে না, আপনি কথার উত্তরটা কিন্তু দিলেন না। এখনো পর্যন্ত কাউকে সন্দেহ হয়?
আজকে কিছু একটা জানতে পারবো স্যার, তখনই জানাবো।
সে তো জানি, তখন কি বলবেন?
কি বলবো স্যার?
বলবেন আমি আর বাপি তো সন্দেহের ঊর্ধ্বে।
আপনি না স্যার, সত্যি।
এই তুই একটু কফি কর তো, বাজে না বকে।
তুই কর না, অর্ডার না দিয়ে।
আমি করতে পারি, কিন্তু তোরা কেউ মুখে দিতে পারবি না, সেটা চলবে তো?
যাক, এই জ্ঞানটা অন্তত হয়েছে
বলে প্রমথ কিচেনে চলে গেল। এমন সময় একেনবাবুর ফোন।
হ্যান্ডগানটা পেয়েছেন স্যার? ওটাই ব্যবহার করা হয়েছে? ব্যালিস্টিক রেজাল্ট কবে পাবেন? স্টপ অ্যান্ড গোর সিসিটিভি চেক করেছেন স্যার? গাড়ি?
একটু বাদেই একেনবাবু কথা শেষ করে ফিরে এলেন। কি বলল আপনার আরমান্দ?
অনিন্দিতা ম্যাডামের সঙ্গে উনি কথা বলেছেন, অনিন্দিতা ম্যাডামই হ্যান্ডগানটা বার করে পুলিশকে দিয়েছেন। গ্লক 19 হ্যান্ডগানে বারুদের গন্ধ ছিল, বোঝাই যাচ্ছে ওটা ব্যবহার করা হয়েছিল 2-1 দিনের মধ্যে, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট মেলেনি ম্যাডামের আঙুলের ছাপ ছাড়া। তবে বডিতে যে গুলি লেগেছে সেটা এই হ্যান্ডগান থেকে ছোড়া হয়েছে কিনা সেটা বার করতে ব্যালিস্টিক টেস্ট করতে হবে স্যার, সময় লাগবে।
স্যার মানে তো কুকীর্তিটা অজয়ই করেছে?
কে জানে স্যার।
ওহ, কে জানে স্যার মানেটা কি?
হ্যাঁ, মানে হ্যান্ডগানটা অজয়বাবুর, সম্ভবত সেটা ব্যবহারও করা হয়েছে, কিন্তু প্রমাণ করতে হবে তো যে অজয়বাবু অকুস্থলে ছিলেন এবং তিনিই গুলি করেছেন।
কি উল্টোপাল্টা বকছেন বলুন তো মশাই, অজয় তো অদৃশ্য হয়েছিল পার্টি থেকে, হয়নি?
তা হয়েছিলেন স্যার, কিন্তু উনি তো বলেছেন মিনিট কুড়ি পঁচিশের জন্য। এর মধ্যে অনিন্দবাবুর বাড়ি গিয়ে খুন করে ফিরে আসতে অন্তত আধ ঘন্টা লাগা উচিত।
সেটা তো ওর কথা, আর কেউ কি জোর দিয়ে বলেছে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের জন্যই বেরিয়েছিলেন?
না তা নয়, তবে স্টপ অ্যান্ড গোর সিসিটিভিতে ওকে দেখা গেছে 9:10 আগে, আর উনি পার্টিতে ফিরে এসেছিলেন 9:30 আগে, এটা আমরা জানি।
কিন্তু উনি তো স্টপ অ্যান্ড গো থেকে অনিন্দর বাড়ি গিয়ে মার্ডার করে ফিরে আসতেই পারেন, পারেন না?
সহজেই পারতেন স্যার, যদি স্টপ অ্যান্ড গো অনিন্দবাবুর বাড়ির দিকে পড়ত, কিন্তু ওটা একেবারে উল্টো দিকে, তাই এক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুব টাইট।
এইটা আপনি কি করে বলছেন? অনিন্দ খুন হয়েছে ঠিক কখন সেটা সেটা কি করে আপনি জানেন?
না স্যার, আসলে টাইম অফ ডে তো ওরকম নির্দিষ্ট করে খুব সহজে তো বলা যায় না, তবে 9:00 সময় কুকুরটা বাইরে ছিল না।
তাহলে
দাঁড়ান স্যার, আগে একটু কফি খাই আর ইমেলটা খুলে দেখি কিশোরবাবুর ছবিগুলো এসেছে কিনা।
মাথা মুন্ডু কি পাবেন ছবিতে?
কে জানে স্যার, অনেক সময় হঠাৎ কিছু চোখে পড়ে যায়। যদি
একেনবাবুকে আর প্রশ্ন করে লাভ নেই, মনে হলো উনি অজয়কে হিসেবের খাতা থেকে বাদ দিতে একটু যেন বেশি উদগ্রীব। ওর মাথায় ঘুরছে দেবা না জানান্তি। আমি আমার নিজের ইমেল নিয়ে বসলাম, সোমবারে এত ইমেল আসে, বেশিরভাগই কলেজ সংক্রান্ত, অত্যন্ত বোরিং। এই সময়টাতে প্রমথর বানানো কড়া কফি মিরাকেলের মতো কাজ করে, দুর্দান্ত কফি বানিয়েছে আজকে। প্রমথও আমার পাশে বসে ওর ল্যাপটপ খুলে বসল। একেনবাবু কফি নিয়ে নিজের ঘরে চলে গেলেন। কফিতে কয়েক চুমুক মাত্র দিয়েছি এমন সময় একেনবাবুর গলা শুনতে পেলাম, একটু যেন উত্তেজিত।
গাড়িতে ছাপ পেয়েছেন, চমৎকার। গাড়িটা ধোয়া হয়েছিল কবে? দিন চারেক আগে। ব্যাস এবার ম্যাচ করে কিনা দেখুন। অজয়বাবু আর সেই সঙ্গে ত্রিদীপবাবু আর অনিন্দিতা ম্যাডামকে জেরা করুন। গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক মিস্টার আরমান্দো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিন কাল সকালে, আমি যাচ্ছি।
কি ব্যাপার, কি রহস্যের সমাধান এত তাড়াতাড়ি হয়ে গেল?
মনে তো হচ্ছে স্যার, তবে ম্যাচ না করা পর্যন্ত সেটা সঠিক বলা যাচ্ছে না।
কি ম্যাচ করা পর্যন্ত? হ্যান্ডগানে ফিঙ্গারপ্রিন্ট তো শুধু অনিন্দিতার পাওয়া গেছে।
আরে না স্যার, উনি তো সারাক্ষণই পার্টিতে ছিলেন।
তাহলে?
বলছি স্যার, বলছি, কিন্তু এগুলো এখনো প্রিলিমিনারি থিংকিং, কিন্তু কয়েকদিন লাগবে এটা কনফার্ম করতে।
আরে ক্রিপ্টিক্যালি না বলে একটু বিশদে বলুন না।
বলছি স্যার, তার আগে কিন্তু আরো এক কাপ কফি হলে খুব ভালো হয়, এটা না হঠাৎ করে শেষ হয়ে গেল।
জ্বালিয়ে খান মশাই আপনি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে আসুন, সাসপেন্সে রেখে আমাদের টেনশন বাড়ানো কিন্তু চলবে না। রান্নাঘরে একেনবাবু বলা শুরু করলেন।
আমি খুব মন দিয়ে এনলার্জ করে কিশোরবাবুর তোলা ছবিগুলো কেন দেখছিলাম জানেন স্যার?
মুখের এক্সপ্রেশন দেখতে?
না স্যার, কারুর কোট বা শাড়িতে লোম লেগে আছে কিনা দেখতে। আপনাদের মনে আছে কিনা জানি না, খুশের গা থেকে অসম্ভব লোম ঝরে, কালো কোট হলে তো লাগবেই স্যার, এমনিতেই ওগুলো প্যান্ট বা জামায় লেগে যায়। কালো কোট পরা সত্ত্বেও অজয়বাবুর কোটে কিন্তু আমি লোম খুঁজে পাইনি। কিন্তু দেখুন এই ছবিটা।
বলেই একেনবাবু ল্যাপটপ খুলে একটা ম্যাগনিফাইড ছবি দেখালেন। সত্যি কিছু বাদামি কালো লোম লেগে রয়েছে একটা ডার্ক ব্লু কোটে। ছবিটা ছোট করতেই ত্রিদীপকে দেখতে পেলাম।
এর মধ্যে আমার কাছে শুনে মিস্টার আরমান্দো অজয়বাবুর গাড়ি পরীক্ষা করেছে, সেখানে কিন্তু কিচ্ছু পায়নি। কিন্তু ত্রিদীপবাবুর আলফা রোমিওতে ড্রাইভার সিটের পাশের জানলায় কুকুরের নাকের ছাপ পাওয়া গেছে।
কুকুরের নাকের ছাপ?
হ্যাঁ স্যার, কুকুরের নাকের ছাপ। ওটা মানুষদের ফিঙ্গারপ্রিন্টের মতো একটা আইডেন্টিফায়ার। প্রায় 80 বছর ধরে ক্যানাডাতে এটা ব্যবহার করা হচ্ছে হারানো কুকুরদের খুঁজে বার করতে। ত্রিদীপবাবুর গাড়ি দিন চারেক আগে ধোয়া হয়েছে, সুতরাং এটা একটা ফ্রেশ প্রিন্ট। এটার সঙ্গে যদি খুশের নাকের ছাপ মিলে যায়, তাহলে প্রমাণ করা যাবে ত্রিদীপবাবু অনিন্দবাবুর বাড়িতে গিয়েছিলেন, কারণ খুশ গাড়ি দেখলেই জানলায় মুখ ঠেকিয়ে অভ্যর্থনা করে।
তাতে হলোটা কি? বাপির গাড়িতেও তো ওই নাকের ছাপ মিলবে, আর বাপির প্যান্টেও নিশ্চয়ই কিছু লোম পাওয়া যাবে, তাই না? আচ্ছা এই অজয়বাবুর হ্যান্ডগানটা ত্রিদীপ পেল কি করে?
আপনারা ঠিক প্রশ্নই করেছেন। এখন আমি কি ভাবছি বলি স্যার, অজয়বাবু কি ত্রিদীপবাবুকে হ্যান্ডগানটা ধার দিয়েছিলেন? দিয়ে থাকলে কেন? কিন্তু আরও একজনকে দিতে পারেন, তিনি হলেন অনিন্দিতা ম্যাডাম। তিনি ভালো করেই জানতেন হ্যান্ডগানটা কোথায় আছে। কেমন চট করে আরমান্দ সাহেবকে বার করে দিয়ে দিলেন। কিন্তু অনিন্দ্যবাবু খুন হলে অনিন্দিতা ম্যাডামের লাভটা কি? তখনই আমার মনে পড়ল দীপেনবাবুর কথা। দীপেনবাবুর স্ত্রী অনিন্দিতাকে চিনতেন দীর্ঘকাল ধরে। একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন অনিন্দিতা সম্পর্কে, যা শুনে আমার মনে হয়েছিল উনি ওয়াইল্ড পার্টি ভালোবাসেন, মানে ওই গায়ে পড়া টাইপের ফ্লার্ট করেন। পরকীয়াতে উৎসাহ দেন কিনা অবশ্য বলেননি, তবে দীপেনবাবুকে ওদের দুজনের কাছ থেকেই দূরে রাখতে চেয়েছিলেন। মনে হয় সেটা গৌরবে বহু বচন স্যার। আসলে অনিন্দিতার কাছ থেকেই তো দূরে থাকতে বলেছিলেন। এখন ভেবে দেখুন স্যার, ত্রিদীপবাবু একজন সুদর্শন কৃতি ব্যবসাদার, অজস্র টাকার মালিক, স্ত্রী নেই। ত্রিদীপবাবুর অফিসে অনিন্দিতা কাজ করতে যান, সেখানে তার প্রেমে পড়া বিচিত্র কিছু নয়। তবে ত্রিদীপবাবু এদেশের পারমানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন, অজয়বাবুকে দেশে ফিরতেই হবে, কারণ আর এক বছর মাত্র ভিসার মেয়াদ, ওদের ছেলেপুলে নেই। সুতরাং ম্যাডামের পিছুটান বলতে একমাত্র অজয়বাবু। তখনই আমার মনে হল স্যার, এই খুনের সঙ্গে অনিন্দিতা ম্যাডামেরও জড়িত থাকা অসম্ভব নয়। অজয়বাবুর সঙ্গে অনিন্দ্যবাবুর ঝগড়ার মূলেও অনিন্দিতা ম্যাডামই ছিলেন। অজয়বাবুর বাবা সম্পর্কে যে কথাগুলো আমাদের বলেছিলেন, সেগুলো নিশ্চয়ই ত্রিদীপবাবুকে অনিন্দিতা ম্যাডামই জানিয়েছিলেন, আর সেটাই ত্রিদীপবাবু অনিন্দ্যবাবুকে শুনিয়েছিলেন। কিন্তু অনিন্দ্যবাবুকেই কেন, তাই না স্যার? কারণ ওরা দুজনেই জানতেন অনিন্দ্যবাবু পেটে কথা রাখতে পারেন না। মদ পেটে পড়তে যা জানেন সেটা হুড় হুড় করে বলতে শুরু করে দেন। সেটাই ঘটল, আর তাতে অজয়বাবু অগ্নিশর্মা হয়ে উঠলেন। এই নিয়ে দরজা বন্ধ করে ওদের মধ্যে একটা প্রবল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। শেষে অজয়বাবু বললেন, আই উইল কিল দ্যাট স্কাউন্ড্রেল। হতে পারে মাতালের উক্তি, কিন্তু সন্দেহের বীজ বেশ ভালোভাবেই রোপণ করা হল। এখন অজয়বাবুর হ্যান্ডগানটা ত্রিদীপবাবুকে ব্যবহার করতে দিয়ে যদি অজয়কে খুনি প্রমাণ করা যায়, তাহলে ত্রিদীপবাবুর সঙ্গে ওর মিলনটা কিন্তু খুব সহজেই হতে পারে। এটা খুব নেগেটিভলি বলছি, কিন্তু এছাড়া অন্য কোনো এক্সপ্লানেশন মনে করতে পারছি না।
এই নাকের ছাপের থিওরিটা পেলেন কোত্থেকে?
কি মুশকিল স্যার, আপনারাই শুধু রিসার্চ করতে পারেন, গুগল সার্চ করুন না।
একটু বাদেই আবার ফোন। আইলিনের বাড়িতে গিয়ে পুলিশ খুশের নাকের ছাপ নিয়েছে, প্রাথমিকভাবে মিলও পাওয়া গেছে, এক্সপার্টদের ডাকা হচ্ছে। এই কাহিনীর উপসংহারটা খুবই দুঃখজনক। অনিন্দিতা আর ত্রিদীপকে জেরা জ্যাকই করেছে, একেনবাবু আর নিজেকে জড়াতে চাননি। দুজনেই অপরাধ স্বীকার করেছে। আধ ঘন্টার জন্য ত্রিদীপ পার্টি থেকে অদৃশ্য হয়েছিল, কেউই সেভাবে খেয়াল করেনি, কারণ কাজের জন্য মাঝে মাঝে আড্ডা ছেড়ে ফোন নিয়ে বাইরে কথা বলতে যেতে হতো ওকে। তবে খুনটা খুব পরিকল্পনা করেই করা। হ্যান্ডগানটা অনিন্দিতা ত্রিদীপকে অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার আগেই দিয়ে এসেছিল। কাজটা সেরে ত্রিদীপ ফেরত দিয়েছিল সেই রাত্রি, যখন গাড়ি করে অনিন্দিতাকে বাড়িতে নামিয়ে দেয়। দুজনেই এখন জেলে, অজয় দেশে ফিরে গেছে। এসবের পরে বিচিত্রা ক্লাবের পূজোয় মনে হয় না আর আমাদের কোনোদিন যাওয়া হবে বলে।
শুনছিলে একেনবাবু সিরিজের কাহিনী উডব্রিজ শহরে। লেখক শ্রী সুজন দাশগুপ্ত। একেনবাবুর চরিত্রে সুমিত সমাদ্দার। বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব। প্রমথর চরিত্রে ছিল রণদীপ। দীপেনের চরিত্রে ছিল স্নেহাদ্রি। অনিন্দর চরিত্রে ছিল রক্তিম। ইন্সপেক্টর জ্যাকের চরিত্রে ছিল রণিত। ইন্সপেক্টর আরমান্দর চরিত্রে ছিল অভিযান। অজয়ের চরিত্রে ছিল কৌশিক। অনিন্দিতার চরিত্রে ছিল দিতিপ্রিয়া এবং কিশোরের চরিত্রে ছিল আসঞ্জ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব। একেনবাবু থিমটা ডিজাইন করেছে সৌরভ এবং পোস্টার ডিজাইনিং ঋদ্ধিরাজ পালি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও। আর ভিডিওটার হাইপ পয়েন্টস বাড়াও, যাতে আরো বেশি মানুষের কাছে আমাদের উপস্থাপনা পৌঁছায়। তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।